This track was downloaded from FusionBD.com.
এবিসি রেডিও এফএম 89.2 স্বাগত সবাইকে আজকের কুয়াশা এবং সাথে আছি আমি শারমিন। আর আঙ্কিত সময়ও শেষ হয়ে গেছে, অনেক বন্ধুরা এসএমএস পাঠিয়েছে আমাকে, এসএমএস না সরি আমাকে ফেসবুকে লিখে পাঠিয়েছে, আপু কখন শুরু হবে, আজকের কাহিনী কি, আজকে কি আছে। তা আমি একটু হিন্ট দিয়েছি আজকে একেবারে লাস্ট আওয়ারে, মানে শুরু হবার কিছুক্ষণ আগে, যে আজকে কুয়াশার আড়ালে কি আছে। এটা প্রতিবারই লিখি, কি সেই অভিশপ্ত জিনিস, আজকে এই শব্দটা নিয়ে কিন্তু আমরা একটুখানি খেলতে পারি চাইলে। আজকে কুয়াশার প্রথম আওয়ারে যে গল্পটি রয়েছে এবং বারোটার পরে যে গল্পটি রয়েছে মূল কাহিনী, দুটোর কোথাও একটা মিল আছে। সেই মিলটা কি সেটা যদি কেউ লিখে পাঠাতে পারেন তাহলে তার জন্য একটা পুরস্কার আছে আমার পক্ষ থেকে। আর একেবারে সবকিছু শেষ হয়ে গেলে আমি বলে দিলে লিখে পাঠালে চলবে না, যখনই আয়োজন চলতে থাকবে তখনই লিখে পাঠাতে হবে। তবে লিখে পাঠাবে ঠিকানা জানিয়ে দিচ্ছি, যে কোনো মোবাইল থেকে 2221 এই নম্বরে আমাকে লিখতে হবে। আর ইতিমধ্যে লিখেও ফেলেছেন বেশ কয়েকজন, কিন্তু তার আগে আমি জানিয়ে দিচ্ছি যে এই গরমে যারা রোজা রাখছেন, যারা আমরা সবাই রোজা রাখছি, একটা পানি তেষ্টার ব্যাপারে, পানির শূন্যতাও দেখা যায়, শরীর থেকে পানি কমেছে, সুতরাং অনেক বেশি করে পানি খাবেন ইফতারি করবার পর। সারাদিন পানি খাচ্ছে কিন্তু পানি খাবার ব্যাপারে একটা মজার খবর আছে, যে এই গরমে লাইফকে ফ্রেশনেসে ভিজিয়ে দিতে গ্রামীণ ফোন দিচ্ছে পেপসিকোলা অফার। গ্রামীণ ফোনে 499 টাকা স্ক্র্যাচ কার্ড রিচার্জ করলেই পাচ্ছেন 2টি 2 লিটার পেপসি 7-আপ একদম ফ্রি। তো বন্ধুরা আর দেরি না করে এক্ষুনি রিচার্জ করুন আর পেপসি 7-আপে জমিয়ে দিন খেলা, এবং স্বাস্থ্যটাকে ভালো রাখুন। আর এই মুহূর্তে আমার সাথে আছে আমি রনি ফেলি থেকে, আমার ফ্রেন্ড আনিশাকে হাই বলে দাও। হাই আনিশা। শাহাদাত লিখেছে চিটাগং থেকে, হাই শামিন আপু, কখন শুরু হবে কুয়াশা, বসে আছে, আই লাভ কুয়াশা অ্যান্ড এবিসি রেডিও, থ্যাংক ইউ সো মাচ শাহাদাত। এম আর ডি সুজন নারায়ণগঞ্জ থেকে লিখেছে, আপু কেমন আছো, গত সপ্তাহে কুয়াশা বারোটার পরে শুনতে পারিনি, ঘুমিয়ে গিয়েছিলাম, মনটা খুব খারাপ ছিল। তুমি পরে কিন্তু এবিসি রেডিও BD.FM এ লগ ইন করে আমাদের যে আর্কাইভ আছে সেখান থেকে ডাউনলোড করে শুনতে পারতে, বা এখনো পারো গত সপ্তাহে শুনতে। আর তনিমা লিখেছে, কুয়াশা শোনার জন্য আমি আমার 16 মাসের ছোট্ট বেবি শেজাকে পিটি দিয়ে ঘুম পাড়ালাম, এই এটা খুব খারাপ, এতটুক বাচ্চার গায়ে কেউ হাত তোলে নাকি, তোমার সঙ্গে কথা বলবো না, আমি যাও। সৌরভ লিখেছে মিরপুর থেকে, শারমিন আপু ওয়েট করছি কুয়াশা শোনার জন্য, তাড়াতাড়ি শুরু করো। মুক্তি লিখেছে হাজারিবাগ থেকে, আপু আমাকে আন্টকে ওয়েলকাম করো, আমার টেক্সট পড়ুন, আমাকে হবে আন্টকে লিখেছে, আচ্ছা ওয়েলকাম মুক্তি। তারপরে আমরা মূল গল্পে আমরা চলে যাই, আজকে মূল গল্পে না, সরি আই এম সরি, আই এম রিয়েলি সরি। আজকে প্রথম আওয়ারে আমাদের যে গল্পটি রয়েছে একজন বিখ্যাত সাহিত্যিকের গল্প আছে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অভিশাপ আজকের গল্পের নাম, খুবই চমৎকার একটি কাহিনী, অভিশপ্ত, আই এম সরি, অভিশপ্ত, অভিশপ্ত আজকের কাহিনীর নাম। আমরা এখন শুনবো অভিশপ্ত গল্পটি, এবং আজকে কিন্তু সেতু নেই, আজকে সেতুর বদলে গল্পটা আমি পড়ে শোনাচ্ছি, সঙ্গেই থাকবেন। আর আমাকে লিখে পাঠাবার নাম্বারটা আরো একবার জানিয়ে দিচ্ছি, 2221 যে কোনো মোবাইল থেকে। আর যে শারমিন আছি আপনার সঙ্গে, আর শুনছেন এবিসি রেডিও এফএম 89.2, যেখানে চলছে আপনার অত্যন্ত প্রিয় আয়োজন কুয়াশা। আমার জীবনে সে এক অদ্ভুত ব্যাপার সেবার ঘটেছিল, বছর তিনেক আগের কথা। আমাকে বরিশালের ওপারে যেতে হয়েছিল একটা কাজে, এ অঞ্চলের একটা গঞ্জ থেকে বেলা প্রায় 12টার সময় নৌকায় উঠল। আমার সঙ্গে এক নৌকায় বরিশালের এক ভদ্রলোক ছিলেন, গল্পে গুজবে সময় কাটতে লাগল, সময়টা পূজোর পরেই। দিনমানটা মেঘলা মেঘলা কেটে গেল, মাঝে মাঝে টিপ টিপ করে বৃষ্টিও পড়তে শুরু হল। সন্ধ্যার কিছু আগে কিন্তু আকাশটা অল্প পরিষ্কার হয়ে গেল, ভাঙা ভাঙা মেঘের মধ্য দিয়ে চতুর্দশীর চাঁদের আলো অল্প অল্প প্রকাশ হল। সন্ধ্যা হবার সঙ্গে সঙ্গে আমরা বড় নদী ছেড়ে একটা খালে পড়ল, শোনা গেল খালটা এখান থেকে আরম্ভ হয়ে নোয়াখালীর উত্তর দিয়ে একেবারে মেঘনায় গিয়ে মিশেছে। পূর্ববঙ্গে সেই আমার নতুন যাওয়া, চোখে কেমন সব একটু নতুন ঠেকতে লাগলো। অপরিসর খালের দুধারে, বৃষ্টি ঢাকা কেয়ার জঙ্গলে, মেঘে আধো ঢাকা চতুর্দশীর জ্যোৎস্না চিকমিক করছিল। মাঝে মাঝে নদীর ধারে বড় বড় মাঠ, সটি, বেত, ফার্ন গাছের বন জায়গায় জায়গায় খালের জলে ঝুঁকে পড়েছে। বাইরে একটু ঠান্ডা থাকলেও আমি ছোঁয়ের বাইরে বসে দেখতে দেখতে যাচ্ছি। বরিশালের যে অংশটা সুন্দরবনের কাছাকাছি, ছোট ছোট খাল ও নদী চারিধারে, সমুদ্র খুব দূরে নয়, 10-15 মাইল দক্ষিণ পশ্চিমে হাতিয়া ও সন্দ্বীপ। একটু পরেই রাত হল। খালের দুপারে নির্জন জঙ্গল অস্ফুট জ্যোৎস্নায় কেমন যেন অদ্ভুত দেখাতে লাগলো। এই অংশে লোকের বসতি একেবারেই নেই, শুধু ঘন বন আর জলের ধারে বড় বড় হোগলা গাছ। আমার সঙ্গী বললেন, এত রাতে আর বাইরে থাকবেন না, আসুন ছয়ের মধ্যে, এসব জঙ্গলে বুঝলেন না। তারপর তিনি সুন্দরবনের নানা গল্প করতে লাগলেন। তার এক কাকা নাকি ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করতেন, তারই লঞ্চে করে তিনি একবার সুন্দরবনের নানা অংশ বেরিয়েছিলেন, সেই সব গল্প আর কি। রাত প্রায় 12টার কাছাকাছি হল। মাঝে আমাদের নৌকো ছিল মোটে একটি। সে বলে উঠল, বাবু একটু এগিয়ে গিয়ে বড় নদী পড়বে, এত রাতে আকাশে নদীতে পাড়ি জমাতে পারবে না। তাই বলল, এখানেই নৌকা রাখি। নৌকো সেখানে বাঁধা হল। এদিকে বড় বড় গাছের আড়ালে চাঁদ অস্ত গেল। দেখলাম অপ্রশস্ত খালের দুধারে অন্ধকারে ঢাকা ঘন জঙ্গল, চারিদিকে কোনো শব্দ নেই, পতঙ্গগুলো পর্যন্ত চুপ করেছে। সঙ্গীকে বললুম, মশাই এই তো সরু খাল, পাড় থেকে বাঘ লাফিয়ে পড়বে না তো নৌকর উপর? সঙ্গী বললেন, না পড়লেই আশ্চর্য হব। শুনে অত্যন্ত পুলকে ছয়ের মধ্যে ঘেঁষে বসলুম। খানিকটা বসে থাকবার পর সঙ্গী বললে, আসুন একটু শোয়া যাক, ঘুম তো হবে না আর ঘুমোনো ঠিকও না, আসুন একটু চোখ বুঝে থাকি আর কি। খানিকটা চুপ করে থাকবার পর সঙ্গীকে ডাকতে গিয়ে দেখি তিনি ঘুমিয়ে পড়েছেন। মাঝিও জেগে আছি বলে মনে হল না। ভাবলুম, তবে আমিই বা কেন মিথ্যে মিথ্যে চেয়ে থাকি। মহাজনদের পথ ধরবার উদ্যোগ করলুম। তারপর যা ঘটল সে আমার জীবনের এক অদ্ভুত অভিজ্ঞতা। শুতে যাচ্ছি, হঠাৎ আমার কানে গেল অন্ধকার বনঝোপের ওপাশ থেকে অনেক দূরে গভীর জঙ্গলের মধ্যে কে যেন কোথায় গ্রামোফোন বাজাচ্ছে। তাড়াতাড়ি উঠে বসলুম। গ্রামোফোন? এ বনে এত রাত্রে গ্রামোফোন কে বাজাবে? কান পেতে শুনলুম, না গ্রামোফোন না, অন্ধকারে হিজল হিনতাল গাছগুলো যেখানে খুব ঘন হয়ে আছে সেখান থেকে কারা যেন উচ্চ কণ্ঠে আট্ট করুণ সুরে কি যেন বলছে। খানিকটা শুনে মনে হল সেটা একাধিক লোকের সমবেত কণ্ঠস্বর। প্রতিবেশীর তেতলার ছাদে গ্রামোফোন বাজলে যেমন খানিকটা স্পষ্ট খানিকটা অস্পষ্ট, অথচ বেশ একটা একটানা সুরের ঢেউ এসে কানে পৌঁছয়, এও অনেকটা সেই ভাবের। মনে হলো যেন কতগুলো অস্পষ্ট বাংলা ভাষার শব্দও কানে গেল, কিন্তু ধরতে পারা গেল না কথাগুলো কি। শব্দটা মাত্র মিনিট খানেক স্থায়ী হল, তারপরে অন্ধকার বনভূমি যেমন নিস্তব্ধ ছিল তেমনি নিস্তব্ধ হয়ে গেল। তাড়াতাড়ি ছয়ের বাইরে এলো। চারিপাশের অন্ধকার ঝিঙের বিচির মতো কালো, বনভূমি নীরব, শুধু নৌকোর তলায় ভাটার জল কলকল করে বাজছে, আর শেষ রাত্রের বাতাসে জলের ধারে কেয়া ঝুঁকে এক প্রকার অস্পষ্ট শব্দ হচ্ছে। পার থেকে দূরে হিজল গাছের কালো গুড়িগুলোর অন্ধকারে এক অদ্ভুত চেহারা হয়েছে। ভাবলাম সঙ্গীদের ডেকে তুলি, আবার ভাবলুম বেচারিরা ঘুমোচ্ছে, ডেকে কি হবে, তার চেয়ে বড় নিজেই জেগে বসে থাকি। দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালু, তারপর আবার ছইয়ের মধ্যে ঢুকতে যাব, এমন সময় সে অন্ধকারে ঢাকা বিশাল বনভূমির কোন এক অংশ থেকে সুস্পষ্ট উচ্চ আর্ত করুন ঝিঝি পোকার রবের মতো তীক্ষ্ণ শট তীরের মতো জমাট অন্ধকারের বুক চিরে আকাশে উঠল। ওগো নৌকা যাত্রীরা, তোমরা কোথায় যাচ্ছ? আমরা শ্বাস বন্ধ হয়ে মরলাম, আমাদের ওঠাও, ওঠাও, আমাদের বাঁচাও। নৌকর মাঝিটা ধড়মড় করে জেগে উঠল। আমি সঙ্গীকে ডাকলুম, মশাই, ও মশাই, উঠুন উঠুন। মাঝি আমার কাছে ঘেসে এলো, ভয়ে তার গলার স্বর কাঁপছে, বলল, আল্লাহ আল্লাহ বাবু, আপনি শুনতে পেয়েছেন? আমি ব্যাপারটা বললুম, তিনিও তাড়াতাড়ি ছয়ের বাইরে এলেন। তিনজনে মিলে কান খাড়া করে রইল, চারিদিক আবার চুপ। ভাটার জল নৌকোর তলায় বেঁধে আগের চেয়েও জোরে শব্দ হচ্ছিল। সঙ্গী মাঝিকে জিজ্ঞেস করলেন, এটা কি তবে? মাঝি বললে, হ্যাঁ বাবু, বাই কীর্তি পাশার গড়। সঙ্গী বললেন, তবে তুই এত রাত্রে এখানে নৌকো রাখলি কেন, বেকুব কোথাকার? মাঝি বললে, তিনজন আছি বলে রেখেছিলাম বাবু, ভাটার টানে নৌকো পিছিয়ে নেবার তো জো ছিল না। কথাবার্তার ধরন শুনে সঙ্গীকে বললুম, কি মশাই, কি ব্যাপার, আপনি কিছু জানেন নাকি? ভয়ে যত না হোক, বিস্ময়ে আমরা যেন কেমন হয়ে গিয়েছিল। সঙ্গী বললেন, ওরে তোর সেই কেরোসিনের ডিবেটা জ্বাল তো, আলো জেলে বসে থাকা যাক, রাত এখন ঢের। মাঝিকে বললুম, তুই শব্দটা শুনতে পেয়েছিলি? সে বলল, হ্যাঁ বাবু, আওয়াজ কানে গিয়ে তোমার ঘুম ভেঙে গেল, আমি আরো দুবার নৌকা বেয়ে যেতে যেতে ও ডাক শুনেছি। সঙ্গী বললেন, এটা এই অঞ্চলের এক অদ্ভুত ঘটনা, তবে এই জায়গাটা সুন্দরবনের সীমানায় বলে আর এই অঞ্চলে কোনো লোকালয় নেই বলে শুধু নৌকর মাঝিদের কাছেই এটা সুপরিচিত। এর পেছনে একটা ইতিহাস আছে, সেটা অবশ্য নৌকর মাঝিদের পরিচিত নয়, সেইটাই আপনাকে বলি, শুনুন। তারপর ধুমায়িত কেরোসিনের ডিবার আলোয় অন্ধকার বনের বুকের মধ্যে বসে সঙ্গীর মুখে কীর্তি পাশার গড়ের ইতিহাসটা শুনতে লাগল। 300 বছর আগের কথা, মুনিম খা তখন গৌড়ের সুবাদার, এ অঞ্চলে তখন বারু ভূঁইয়ার দুই প্রতাপশালী ভূঁইয়া রাজা রামচন্দ্র রায় ও ঈশা খা মসনদি আলীর খুব প্রতাপ। মেঘনার মোহনার বাহির সমুদ্র, যাকে এখন সন্দীপ চ্যানেল বলে, সেখানে তখন মগ আর পর্তুগিজ জলদস্যুরা শিকার অন্বেষণে সেনপক্ষীর মতো ওত পেতে বসে থাকত। সে সময় এখানে এরকম জঙ্গল ছিল না, এ সমস্ত জায়গা তখন কীর্তি রায়ের অধিকারে ছিল, এইখানে তার সুদৃঢ় দুর্গ ছিল। মগ জলদস্যুদের সঙ্গে তিনি অনেকবার লড়েছিলেন, তার অধীনে সৈন্য সামন্ত কামান যুদ্ধের কোষা সবই ছিল। সন্দীপ তখন ছিল পর্তুগিজ জলদস্যুদের প্রধান আড্ডা, এদের আক্রমণ থেকে আত্মরক্ষা করবার জন্য এ অঞ্চলের সকল জমিদারকেই সৈন্যবল দৃঢ় করে গড়তে হতো। এ বনের পশ্চিম ধার দিয়ে তখন আরও একটা খাল বড় নদীতে পড়ত, বনের মধ্যে তার চিহ্ন এখনো আছে। কীর্তিরায় অত্যন্ত অত্যাচারী এবং দুর্ধর্ষ জমিদার ছিলেন, তার রাজ্যে এমন সুন্দর মেয়ে কমই ছিল যে তার অন্তপুরে একবার না ঠুকেছে। তাছাড়া তিনি নিজেও একপ্রকার জলদস্যু ছিলেন, তার নিজের অনেকগুলো বড় ছিপ ছিল। আশেপাশের জমিদারি, এমনকি নিজের জমিদারের মধ্যেও সম্পত্তিশালী গৃহস্থের ধনরত্ন স্ত্রীকন্যা লুটপাট করা রূপ মহৎ কার্যে সেগুলি ব্যবহৃত হত। কীর্তি রায়ের পাশের জমিদারি ছিল কীর্তি রায়ের এক বন্ধুর, এরা ছিলেন চন্দ্রদ্বীপের রাজা রামচন্দ্র রায়ের পত্তনিদার। অবশ্য সে সময় অনেক পত্তনিদারের ক্ষমতা এখনকার স্বাধীন রাজাদের চেয়ে বেশি ছিল। কীর্তি রায়ের বন্ধু মারা গেলে তার তরুণ বয়স্ক পুত্র নরনারায়ণ রায় পিতার জমিদারের ভার পান। নরনারায়ণ তখন সবে যৌবনে পদার্পণ করেছেন, অত্যন্ত সুপুরুষ, বীর ও শক্তিমান। নরনারায়ণ কীর্তি রায়ের পুত্র চঞ্চল রায়ের সমবয়সী ও বন্ধু। সেবার কীর্তি রায়ের নিমন্ত্রণে নরনারায়ণ রায় তার রাজ্যে দিন কতকের জন্য বেড়াতে এলেন। চঞ্চল রায়ের তরুণী পত্নী লক্ষ্মী দেবী স্বামীর বন্ধু নরনারায়ণকে দেবরের মতো স্নেহের চোখে দেখতে লাগলেন। দু একদিনের মধ্যেই কিন্তু সেই স্নেহের চোটে নরনারায়ণকে বিব্রত হয়ে উঠতে হল। নরনারায়ণ রায় তরুণ বয়স্ক হলেও একটু গম্ভীর প্রকৃতির। বিদ্যুৎ চঞ্চলা তরুণী বন্ধুপত্নীর ব্যঙ্গ পরিহাসে গম্ভীর প্রকৃতি নরনারায়ণের মান বাঁচিয়ে চলা দুষ্কর হয়ে পড়ল। স্নান করে উঠেছেন, মাথার তাজ খুঁজে পাওয়া যায় না। নানা জায়গায় খুঁজে হয়রান হয়ে তার আশা ছেড়ে দিয়ে বসে আছেন। হঠাৎ কখন নিজের বালিশ তুলতে গিয়ে দেখেন তার নিচেই তার চাপা পড়ে আছে। যদিও এর আগে তিনি বালিশের নিচে খুঁজেছেন, তারপর তার প্রিয় তরবারিখানা দুপুর থেকে বিকেলের মধ্যে পাঁচ বারই সম্পূর্ণ অপ্রত্যাশিত স্থান থেকে খুঁজে পাওয়া গেল। তাম্বুলে এমন সব দ্রব্যের সমাবেশ হতে লাগলো যা কোনো কালেই তাম্বুলের উপকরণ নয়। তরল মস্তিষ্ক বন্ধুপত্নীকে কিছুতেই এটে উঠতে না পেরে অত্যাচার জর্জরিত নরনারায়ণ রায় ঠিক করলেন তার বন্ধু স্ত্রীটি একটু ছিটগ্রস্ত। এদিকে বন্ধুর দুর্দশায় চঞ্চল রায় মনে মনে খুব খুশি হলেও বাইরের স্ত্রীকে বললেন, দুদিনের জন্য এসেছি বেচারি, ওকে তুমি যেরকম বিব্রত করে তুলেছ ও আর কখনো এখানে আসবে না। দিন কয়েক এরকম কাটবার পর কীর্তি রায়ের আদেশে চঞ্চল রায়কে কি কাজে হঠাৎ গৌড়ে যাত্রা করতে হল। নরনারায়ণ রায়ও বন্ধুপত্নী কখন কি করে বসে সেই ভয়ে দিন কতক সশঙ্ক অবস্থায় কালযাপন করবার পর নিজের বজ্রায় উঠে হাঁপ ছেড়ে বাঁচলেন। যাবার সময় লক্ষ্মী দেবী বলে দিলেন, এবার আবার যখন আসবে ভাই এমন একটি বিশ্বাসী লোক সঙ্গে এনো যে রাত দিন তোমার জিনিসপত্র ঘরে বসে চকিয়ে দেবে, বুঝলে তো? নরনারায়ণ রায়ের বজ্রা রায়মঙ্গলের মোহনা ছাড়িয়ে যাবার একটু পরেই জলদস্যুদের দ্বারা আক্রান্ত হল। তখন মধ্যাহ্নকাল, প্রখর রৌদ্রে বজ্রার দক্ষিণ দিকে দিকবলয় প্রসারী জলরাশি সানানো তলোয়ারের মতো ঝকঝক করছিল। সমুদ্রের সে অংশে এমন কোন নৌকা ছিল না যারা সাহায্য করতে আসতে পারে। সেটা রায়মঙ্গল আর কালাবদর নদীর মুখ, সামনে বার সমুদ্র, সন্দ্বীপ চ্যানেল জলদস্যুদের প্রধান ঘাঁটি। নরনারায়ণের বজ্রার রক্ষীরা কেউ হত হল, কেউ সাংঘাতিক জখম হল। নরনারায়ণ নিজে দস্যুদের আক্রমণ প্রতিহত করতে গিয়ে উরুদেশে কিসের খোঁচা খেয়ে সংজ্ঞা শূন্য হয়ে পড়লেন। তারপর জ্ঞান হলে দেখতে পেলেন তিনি এক অন্ধকার স্থানে শুয়ে আছেন, তার সামনে কি যেন একটা বড় নক্ষত্রের মতো জ্বলছে। বন্ধুরা, কুয়াশায় শুনছেন আজকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প অভিশপ্ত। এর প্রথম অংশ এখন শুনলেন, বাকি অংশ শুনব ছোট্ট একটা বিরতি নিয়ে, তারপর ফিরে এসে সঙ্গেই থাকবেন। আজ শারমিন আছি আপনার সঙ্গে। আমাকে লিখে পাঠাবার ঠিকানা যে কোনো মোবাইল থেকে 2221 খানিক্ষণ জোরে চোখের পলক ফেলবার পর তিনি বুঝলেন যাকে নক্ষত্র বলে মনে হয়েছিল তা প্রকৃতপক্ষে একটি অতি ক্ষুদ্র গবাক্ষ পথে আগত দিবালোক। নরনারায়ণ দেখলেন তিনি একটি অন্ধকার কক্ষের আর্দ্র মেঝের উপর শুয়ে আছেন। ঘরের দেওয়ালের স্থানে স্থানে সবুজ শ্যাওলার দল গজিয়েছে। আরো কদিন কেটে গেল, কেউ তার জন্য খাদ্য আনল না। তিনি বুঝলেন যারা তাকে এখানে এনেছে তাকে না খেতে দিয়ে মেরে ফেলাই তাদের উদ্দেশ্য। মৃত্যু সামনে, নির্মম মৃত্যু। সে দিনমানও কেটে গেল। আঘাতজনিত ব্যথায় এবং ক্ষুধাতৃষ্ণায় অবসন্ন দেহ নরনারায়ণের চোখের সামনে থেকে গবাক্ষ পথের শেষ দিবালোক মিলিয়ে গেল। তিনি অন্ধকার ঘরে পাশার শয্যায় ক্ষুধা কাতর দেহ প্রসারিত করে অধীরভাবে মৃত্যুর অপেক্ষা করতে লাগলেন। প্রকৃতির একটা ক্লোরোফর্ম আছে, যন্ত্রণা পেয়ে মরছে এমন প্রাণীকে মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচাবার জন্য সেটা মুমূর্ষু প্রাণীকে অভিভূত করে। ধীরে ধীরে যেন সে দয়াময়ী মৃত্যু তন্দ্রা এসে তাঁকেও আশ্রয় করল। অনেকক্ষণ পরে, কতক্ষণ পরে তা তিনি বুঝতে পারলেন না। হঠাৎ আলো চোখে লেগে তার তন্দ্রা ঘোর কেটে গেল। বিস্মিত নরনারায়ণ চোখ মেলে দেখলেন তার সামনে প্রদীপ হস্তে দাঁড়িয়ে তার বন্ধুপত্নী লক্ষ্মীদেবী। কথা বলতে গিয়ে লক্ষ্মীদেবীর ইঙ্গিতে নরনারায়ণ থেমে গেলেন। লক্ষ্মীদেবী হাতের প্রদীপটি আঁচল দিয়ে ঢেকে নরনারায়ণকে তার অনুসরণ করতে ইঙ্গিত করলেন। এবার নরনারায়ণের সন্দেহ হল, এসব স্বপ্ন নয় তো? কিন্তু ওই যে দীপশিখার উজ্জ্বল আলোয় আর্দ্র ভিত্তিগাত্রের সবুজ শ্যাওলার দল স্পষ্ট দেখা যায়। নরনারায়ণ শক্তিমান যুবক, ক্ষুধায় দুর্বল হয়ে পড়লেও নিশ্চিত মৃত্যুর গ্রাস থেকে বাঁচবার উৎসাহে তিনি দৃঢ় পদে অগ্রবর্তিনী ক্ষিপ্রগামিনী বন্ধুপত্নীর পশ্চাৎ পশ্চাৎ চললেন। একটা বক্রগতি পাথরের সিঁড়ি দিয়ে উপরে উঠে একটা দীর্ঘ সুড়ঙ্গ পার হবার পর তিনি দেখলেন তারা কীর্তিরার প্রাসাদের সামনের খালধারে এসে পৌঁছেছে। লক্ষ্মীদেবী একটা ছোট্ট বেতে বোনা থলি বার করে তার হাতে দিয়ে বললেন, এতে খাবার আছে, এখানে খেও না, তুমি সাঁতার জানো, খালপার হয়ে ওপারে গিয়ে কিছু খেয়ে নিও, তারপর যত শিগগিরই পারো পালিয়ে যাও। ব্যাপারটা কি নরনারায়ণ রায় একটু একটু বুঝলেন। তার বিস্তৃত জমিদারি কীর্তিরায়ের জমিদারের পাশেই এবং তার অবর্তমানে কীর্তিরাই দনু জমর্দন দেবের বংশধরদের ভবিষ্যৎ পত্তনিদার। অত বড় বিস্তৃত ভূসম্পত্তি সৈন্য সম্বন্ত কীর্তিরার হাতে এলে তিনি কি আর কিছু গ্রাহ্য করবেন? কীর্তিরা যে মাথা নিচু করে আছেন তার এই কি কারণ নয় যে একপাশে বাকলা চন্দ্রদ্বীপ, অন্য পাশে ভুলুয়ার প্রতাপশালী ভুইয়া রাজা লক্ষ্মণমাণিক্য? প্রদীপের আলোয় নরনারায়ণ দেখলেন তার বন্ধুপত্নীর মুখে সে চটুল হাস্যরেখার চিহ্নও নেই। তার মুখখানি সহানুভূতিতে ভরা মাতৃমুখের মতন স্নেহ কোমল হয়ে এসেছে। তাদের চারিপাশে গাঢ় অন্ধকার, মাথার উপর আকাশের বুক চিরে দিগন্ত বিস্তৃত উজ্জ্বল ছায়াপথ। নিকটে খালের জল জোর ভাটার টানে তীরের হোগলা গাছ দুলিয়ে কলকল শব্দে বড় নদীর দিকে ছুটেছে। নরনারায়ণ আবেগপূর্ণ সুরে জিজ্ঞাসা করলেন, বৌঠাকরুন, চঞ্চল কি এর মধ্যে আছে? লক্ষ্মীদেবী বললেন, না ভাই, তিনি কিছুই জানেন না, এ সব শ্বশুর ঠাকুরের কীর্তি, এই জন্যই তাকে অন্য জায়গায় পাঠিয়েছেন, এখন আমার সেটাই মনে হচ্ছে, গৌরটোর সব মিথ্যে। নরনারায়ণ দেখলেন লজ্জায় দুঃখে তার বন্ধুপত্নীর মুখ বিবর্ণ হয়ে উঠেছে। লক্ষ্মীদেবী আবার বললেন, আমি আজ জানতে পারি, খিড়কিগড়ের পাই সর্দার আমায় মা বলে, তাকে দিয়ে দুপুর রাতের পাহারা সব সরিয়ে রেখে দিয়েছিলাম। তাই নরনারায়ণ বললেন, বৌঠাকরুন, আমার এক বোন ছোটবেলায় মারা গিয়েছিল, তুমি আমার সেই বোন, আজ আবার ফিরে এলে। লক্ষ্মীদেবীর পদ্মর মতো মুখখানি চোখের জলে ভেসে গেল। একটু ইতস্তত করে বললেন, ভাই, বলতে সাহস পাইনি, তবু একটা কথা বলছি, বোন বলে যদি রাখো। নরনারায়ণ জিজ্ঞাসা করলেন, কি কথা বৌঠাকরুন? লক্ষ্মীদেবী বললেন, তুমি আমার কাছে বলে যাও ভাই, যে শ্বশুর ঠাকুরের কোনো অনিষ্ট চিন্তা তুমি করবে না। নরনারায়ণ রায় একটুখানি কি যেন ভাবলেন, তারপর বললেন, তুমি আমার প্রাণ দিলে বৌঠাকরুন, এই তোমার কাছে বলে যাচ্ছি, তুমি বেঁচে থাকতে আমি তোমার শ্বশুরের কোনো অনিষ্ট চিন্তা করব না। বিদায় নিতে গিয়ে নরনারায়ণ একবার জিজ্ঞাসা করলেন, বৌঠাকরুন, তুমি ফিরে যেতে পারবে তো? লক্ষ্মীদেবী বললেন, আমি ঠিক যাব, তুমি কিন্তু যত দূর পারো সাঁতরে গিয়ে তারপর ডাঙায় উঠে চলে যেও। নরনারায়ণ রায় সেই ঘন কৃষ্ণ অন্ধকারের মধ্যে নিঃশব্দে খালের জলের পরে মিলিয়ে গেলেন। লক্ষ্মীদেবীর প্রদীপটা অনেকক্ষণ বাতাসে নিবে গিয়েছিল। তিনি অন্ধকারের মধ্যে শ্বশুরের গড়ের দিকে ফিরলেন। একটু দূরে গিয়ে তিনি দেখতে পেলেন পাশের ছোট খালটায় দুখানা ছিপ মশালের আলোয় সজ্জিত হচ্ছে। ভয়ে তার বুকের রক্ত জমে গেল। সর্বনাশ! এরা কি তবে জানতে পেরেছে? দ্রুত পদে অগ্রসর হয়ে গুপ্ত সুরঙ্গের মুখে এসে তিনি দেখলেন সুরঙ্গের পথ খোলাই আছে। তিনি তাড়াতাড়ি সুরঙ্গের মধ্যে ঢুকে পড়লেন। কীর্তি রায় বুঝতেন নিজের হাতের আঙুলও যদি বিষাক্ত হয়ে ওঠে তবে তাকে কেটে ফেলাই সমস্ত শরীরের পক্ষে মঙ্গল। পরদিন আবার দিনের আলো ফুটে উঠল, কিন্তু লক্ষ্মী দেবীকে আর কোনো দিন কেউ দেখেনি। রাতের হিংস্র অন্ধকার তাকে গ্রাস করে ফেলেছিল। নরনারায়ণ রায় নিজের রাজধানীতে বসে সব শুনলেন। গুপ্ত সুরঙ্গের দুধারের মুখ বন্ধ করে কীর্তি রায় তার পুত্রবধূর শ্বাসরোধ করে তাকে হত্যা করেছে শুনে তিনি চুপ করে রইলেন। এর কিছুদিন পর তার কানে গেল বাসন্ত তার লক্ষণ রায়ের মেয়ের সঙ্গে খুব শীঘ্রই চঞ্চলের বিয়ে হচ্ছে। সেদিন রাত্রে চাঁদ উঠলে নিজের প্রাসাদ শিখরে বেড়াতে বেড়াতে চারদিকের শুভ্র সুন্দর আলোয় সাগরের দিকে দৃষ্টিপাত করে দৃঢ়চিত্ত নরনারায়ণ রায়ের চোখের পাতাও যেন ভিজে উঠল। তার মনে হল তার অভাগিনী বউ ঠাকুরাণীর হৃদয় নিঃসারিত নিষ্পাপ অকলঙ্ক পবিত্র স্নেহের ঢেউয়ে সারা জগৎ যেন ভেসে যাচ্ছে। মনে হল তারই অন্তরের শ্যামলতায় জ্যোৎস্না ধৌত বনভূমির অঙ্গে অঙ্গে শ্যামল সুন্দর স্ত্রী নীরব আকাশের তলে তারই চোখের দুষ্ট হাসিটি তারায় তারায় নবমল্লিকার মতো ফুটে উঠেছে। নরনারায়ণ রায়ের পূর্বপুরুষেরা দুর্ধর্ষ ভূমধিকারী দস্যু। হঠাৎ পূর্বপুরুষের সেই বর্বর রক্ত নরনারায়ণের ধমনীতে নেচে উঠল। তিনি মনে মনে বললেন, আমার অপমান আমি একরকম ভুলেছিলাম বউ ঠাকুর, কিন্তু তোমার অপমান আমি সহ্য করব না, কখনো না। কিছুদিন কেটে গেল। তারপর একদিন এক শীতের ভোর রাত্রির কুয়াশা কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল কীর্তি রায়ের গড়ের খালের মুখে ছিপে সুলুপে জাহাজে ভরে গিয়েছে। তোপের আওয়াজে কীর্তি রায়ের প্রাসাদ দুর্গের ভিত্তি ঘন ঘন কেঁপে উঠতে লাগল। কীর্তি রায় শুনলেন আক্রমণকারী নরনারায়ণ রায়, সঙ্গে দুরন্ত পর্তুগিজ জলদস্যু সিবাস্টিও গনজালভেস, উভয়ের সম্মিলিত বহরের ৪০খানা কোষা খালের মুখে চড়া হয়েছে, পুরো বহরের বাকি অংশ বাহির নদীতে দাঁড়িয়ে। এ আক্রমণের জন্য কীর্তি রায় পূর্ব থেকে প্রস্তুত ছিলেন। কেবল প্রস্তুত ছিলেন না নরনারায়ণের সঙ্গে গনজালভেসের যোগদানের জন্য। রাজা রামচন্দ্র রায় এবং রাজা লক্ষণ মানিক্যের সঙ্গে গনজালভেসের কয়েক বছর ধরে শত্রুতা চলে আসছে। এ অবস্থায় গনজালভেস যে তাদের পত্তনিদার নারায়ণ রায়ের সঙ্গে যোগ দেবে এ কীর্তি নারায়ণের কাছে সম্পূর্ণ একটি অপ্রত্যাশিত ঘটনা। তাহলেও কীর্তি রায়ের গড় থেকেও তোপ চলল। গনজালভেস সুদক্ষ নৌবীর, তার পরিচালনে ১০খানা সুলুপ জড়া করে গড়ের পাশের ছোট খালে ঢুকতে গিয়ে কীর্তি রায়ের নওয়ারার এক অংশ দ্বারা বাধাপ্রাপ্ত হল। গড়ের কামান সেদিকে এত প্রখর যে খালের মুখে দাঁড়িয়ে থাকলে বহর মারা পড়ে। গনজালভেস দুখানা কামানবাহী সুলুপ ছোট খালের মুখে রেখে বাকিগুলো সেখান থেকে ঘুরিয়ে এনে চড়ার পেছনে দাঁড় করালেন। গনজালভেসের অধীনস্থ অন্যতম জলদস্যু মাইকেল রোজারিও ডি ভেগা এই ছোট বহর খালের মধ্যে ঢুকিয়ে গড়ের পশ্চিম দিক আক্রমণ করবার জন্য আদিষ্ট হল। অতর্কিত আক্রমণে কীর্তি রায় নওয়ারা শত্রু বহর কর্তৃক ছিপিয়াটা বোতলের মতো খালের মধ্যে আটকে গেল। বার নদীতে গিয়ে যুদ্ধ দেবার ক্ষমতা তাদের আদৌ রইল না। তবুও তাদের বিক্রমে রোজারিও অনেকক্ষণ পর্যন্ত কিছু করে উঠতে পারলেন না। কীর্তি রায়ের নৌবহরও দুর্বল ছিল না। কীর্তি রায়ের গড় থেকে পর্তুগিজ জলদস্যুদের আড্ডা সন্দ্বীপ খুব দূরে নয়, কাজে কীর্তি রায়ের নৌবহর সুদৃঢ় করে করতে হয়েছিল। বিকালের দিকে রোজারিওর কামানের মুখে গড়ের পশ্চিম দিকটা একেবারে হুমড়িয়ে পড়ে গেল। নরনারায়ণ রায় দেখলেন প্রায় ৩০খানা কোষা জখম অবস্থায় খালের মুখে পড়ে। কীর্তি রায়ের গড়ের কামানগুলো সব চুরি, নদীর দুপার ঘিরে সন্ধ্যা নেমে আসছে। উপরে নিস্তব্ধ নীল আকাশে কেবলমাত্র একঝাঁক শকুনি কীর্তি রায়ের গড়ের উপর চক্রাকারে ঘুরছে।
হঠাৎ বিজয়ন্মত্ত নরনারায়ণ রায়ের চোখের সম্মুখে বন্ধুপুত্রের বিদায়ের রাতের সন্ধ্যার পদ্মের মতন বিষাদ ভরা ম্লান মুখখানি, কাতর মিনতিপূর্ণ সেই চোখ দুটি মনে পড়ল। তীব্র অনুশোচনায় তার মন তক্ষুনি ভরে উঠল। তিনি করছেন কি? এই রকম করে কি তিনি তার স্নেহময়ী প্রাণদাত্রীর শেষ অনুরোধ রাখতে এসেছেন? নরনারায়ণ রায়ের হুকুম জারি করলেন, কীর্তি রায়ের পরিবারের এক প্রাণীরও যেন প্রাণহানি না হয়। একটু পরেই সংবাদ এল, গড়ের মধ্যে কেউ নেই। নরনারায়ণ রায় বিস্মিত হলেন। তিনি তক্ষুনি নিজে গড়ের মধ্যে ঢুকলেন। তিনি এবং গঞ্জালভেস গড়ের সমস্ত অংশ তন্ন তন্ন করে খুঁজলেন। দেখলেন সত্যিই কেউ নেই। পর্তুগিজ বহরের লোকেরা গড়ের মধ্যে লুটপাট করতে গিয়ে দেখল মূল্যবান দ্রব্যাদি বড় কিছু নেই। পরদিন দ্বিপ্রহর পর্যন্ত লুটপাট চলল। কীর্তিরার পরিবারের এক প্রাণীরও সন্ধান পাওয়া গেল না। বিকেলে কেবলমাত্র দুখানা সুলুক খালের মুখে পাহারা রেখে নরনারায়ণ রায় ফিরে চলে গেল। এই ঘটনার দিন কয়েক পরে পর্তুগিজ জলদস্যুরা লুটপাট করে চলে গেল। কীর্তি রায়ের এক কর্মচারী তখন গড়ের মধ্যে প্রবেশ করে। আক্রমণের দিন সকালে এই লোকটি গড় থেকে আরো অনেকের সঙ্গে পালিয়েছিল। ঘুরতে ঘুরতে একটা বড় থামের আড়ালে সে দেখতে পেল একজন আহত মুমূর্ষ লোক তাকে ডেকে কি যেন বলবার চেষ্টা করছে। কাছে গিয়ে সে লোকটাকে চিনল। লোকটি কীর্তি রায়ের পরিবারের এক বিশ্বস্ত পুরনো কর্মচারী। তার মৃত্যুকালীন অস্পষ্ট বাক্যে আগন্তুক কর্মচারীটি মোটামুটি যা বুঝল তাতেই তার কপাল ঘেমে উঠল। সে বুঝল কীর্তি রায় তার পরিবারবর্গ এবং ধনরত্ন নিয়ে মাটির নিচের এক গুপ্ত স্থানে আশ্রয় নিয়েছে এবং এই লোকটি একমাত্র তার সন্ধান জানে। তখনকার আমলে এই গুপ্ত গৃহগুলি প্রায় সকল বাড়িতেই থাকত এবং এর ব্যবস্থা এমন ছিল যে বাইরে থেকে কেউ এগুলো না খুলে দিলে তা থেকে বেরোবার কোনো উপায় ছিল না। কোথায় সে মাটির নিচের ঘর তা স্পষ্ট করে বলবার আগেই আহত লোকটি মারা গেল। তারপর বহু অনুসন্ধানেও গড়ের কোন অংশে সে গুপ্ত গৃহ ছিল তা কেউ সন্ধান করতে পারল না। এইভাবেই কীর্তি রায় ও তার পরিবারবর্গ অনাহারে তিলে তিলে শ্বাসরুদ্ধ হয়ে গড়ের যে কোন নিভৃত ভূগর্ভস্থ কক্ষে মৃত্যুমুখে পতিত হলেন তার আর কোনো সন্ধানই হল না। সেই বিরাট প্রাসাদ দুর্গের পর্বত প্রমাণ মাটি পাথরের চাপে হতভাগাদের সাদা হাড়গুলো কোন বায়ুশূন্য অন্ধকার ভূকক্ষে তিলে তিলে গুঁড়ো হচ্ছে কেউ তার খবর পর্যন্ত জানে না। ওই ছোট খালটা প্রকৃতপক্ষে সন্দীপ চ্যানেলেরই একটা খাড়ি। খাড়ির ধার থেকে একটুখানি গেলে গভীর অরণ্যের ভেতর কীর্তি রায়ের গড়ের বিশাল ধ্বংসস্তূপ এখনো বর্তমান আছে দেখা যাবে। খাল থেকে কিছু দূরে অরণ্যের মধ্যে দুইশার প্রাচীন বকুল গাছ দেখা যায়। এখনই বকুল গাছের সারের মধ্যে দুর্ভেদ্য জঙ্গল আর শুল কাঁটার বন, তখন এখানে রাজপথ ছিল। আর খানিকটা গেলে একটা বড় দিঘি চোখে পড়বে। তারই দক্ষিণে কুচো ইটের জঙ্গলাবৃত স্তূপে অর্ধপ্রথিত হাঙরমুখো পাথরের কড়ি, ভাঙা থামের অংশ, বারুভুইয়াদের বাংলা থেকে রাজা প্রতাপাদিত্য রায়ের বাংলা থেকে বর্তমান যুগের আলোয় উঁকি মারছে। দিঘির যে ইটের সোপানে সকাল সন্ধ্যায় তখন অতীত যুগের রাজবধূদের রাঙা পায়ের অলক্তক রাগ ফুটে উঠত, এখন সেখানে দিনের বেলায় বড় বড় বাঘের পায়ের ধাবার ডাক পড়ে। গোখরা কেউটে সাপের দল ফনা তুলে ঘুরে বেড়ায়। বহুদিন থেকে এখানে একটা অদ্ভুত ব্যাপার ঘটে থাকে। দুপুর রাতে গভীর বনভূমি যখন নীরব হয়ে যায়, হেনতাল হিজল গাছের কালো গুড়িগুলো অন্ধকারে যখন বনের মধ্যে প্রেতের মতো দাঁড়িয়ে থাকে, সন্দীপ জলের জোয়ারের ঢেউয়ের আলোকোৎক্ষেপে লোনা জল খাড়ির মুখে জোনাকির মতন যখন জ্বলতে থাকে, তখন খাল দিয়ে নৌকা বেয়ে যেতে যেতে মোম মধু সংগ্রহকেরা কতবার শুনেছে অন্ধকারে বনের এক গভীর অংশ থেকে কারা যেন আর্তস্বরে চিৎকার করছে, ওগো পথযাত্রীরা, ওগো নৌকা যাত্রীরা, আমরা এখানে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেলাম, দয়া করে আমাদের তোলো, ওগো আমাদের তুলে নিয়ে যাও। ভয়ে বেশি রাত্রে এ পথে কেউ আর নৌকা বাইতে চায় না।
বন্ধুরা, চমৎকার গল্প শুনলাম কুয়াশার প্রথম ঘন্টায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অভিশপ্ত। আর আমাদের হাতে একেবারে সময় নেই রাত ১২টার খবর শুনতে যাব, তার আগে জানিয়ে দিচ্ছি এই গরমে লাইফকে ফ্রেশনেসে ভিজিয়ে নিতে গ্রামীণ ফোন দিচ্ছে পেপসিকোলা অফার। গ্রামীণ ফোনের ৪৯৯ টাকা স্ক্র্যাচ কার্ড রিচার্জ করলেই পাচ্ছেন দুটি ২ লিটার পেপসি সেভেন আপ একদম ফ্রি। তো বন্ধুরা, আর দেরি না করে এক্ষুনি রিচার্জ করুন আর পেপসি সেভেন আপে জমিয়ে দিন খেলা। তো ঠিক আছে, চলে যাচ্ছি রাত ১২টার খবর শুনতে, ফিরে এসে শুনব কুয়াশার মূল গল্প। সঙ্গেই থাকবেন, লিখে পাঠাবার ঠিকানা যে কোনো মোবাইল থেকে 2221। বন্ধুরা, শুরু হয়ে গেছে কুয়াশা আবারও, আর সেই কাঙ্ক্ষিত সময় এসে গেছে অর্থাৎ কুয়াশার মূল গল্প প্রচারের। অনেক বন্ধু এসএমএস করেছেন ইতিমধ্যে, অনেকেই লিখেছেন যে গল্পটা খুব ভালো লেগেছে। একজন বন্ধুর একটা এসএমএস আমার কানে না, আমার একটু খটকা লেগেছে। তিনি লিখেছেন যে আপু, অনেকগুলো শব্দ কিছু বুঝতে পারলাম না, গল্পটা কিন্তু বাংলায় পড়া হচ্ছিল। আপনার নাম হচ্ছে সিয়াম, আপনি টঙ্গী থেকে লিখেছেন। আপনি এই বাংলায় পড়া হচ্ছে, বাংলা শব্দ যদি বুঝতে না পারে তাহলে কেমন করে হবে? এটা তো আমাদের নিজেদের ভাষা। হ্যাঁ, এটা একটা ক্লাসিক, বুঝতে হবে এবং খুব পরিশীলিত, খুব চমৎকার ভাষায় লেখে। এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা কিন্তু খুবই সুন্দর, আমি মনে করি একেবারে এত সুন্দর, এত সহজ সরল ভাষায় তিনি লেখেন। পথের পাঁচালী আমরা যারা দেখেছি সত্যজিৎ রায়ের ছবিটার মূল কাহিনীটি হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস নিয়ে তিনি এই ছবিটি তৈরি করেছেন। গ্রামের বর্ণনা এত চমৎকার, এবং এই গল্পটা যখন আমি পড়ে শোনাচ্ছিলাম, আমি নিজে যখন পড়ছিলাম, আমার কাছে মনে হচ্ছিল সুন্দরবন, সেই প্রত্যন্ত অঞ্চল সুন্দরবনের সেই জায়গাটা আমি চোখের সামনে দেখতে পাচ্ছি এবং চোখের সামনে দেখছিলাম এবং গল্পটি পড়ছিলাম। আমি একেবারে এত নিমগ্ন হয়ে গেছিলাম গল্পটার মধ্যে, এবং আমি জানি অনেকেই আছেন। এবং একজন বন্ধু, তিনিও খুব চমৎকার লিখে পাঠিয়েছেন যে তিনি এবিসি কে ধন্যবাদ জানাচ্ছে, আমাকে ধন্যবাদ জানাচ্ছেন এই জন্য যে এবিসির কারণে, কুয়াশার কারণে খুব ভালো কিছু সাহিত্যিকের গল্প, রহস্যের গল্প আমরা তারা শুনতে পাচ্ছেন। এবং তিনি মনে করছেন যে আমাদের বাঙালিরা, বাঙালি না এই প্রজন্মে যারা আমরা পড়ার অভ্যাসটা হারিয়ে ফেলেছি, এবিসি রেডিও তাদেরকে আবারও সেই এই আয়োজনের মাধ্যমে বই পড়তে বা গল্পের বই পড়তে উদ্বুদ্ধ করছি বা উৎসাহিত করছি। এটা অনেক বড় প্রাপ্তি কুয়াশার জন্য এবং এবিসির জন্য তো বটে, আমার নিজের জন্যও। তো ঠিক আছে, আমি আর কথা না বলি, আজকে মূল কাহিনীতে চলে যাচ্ছি। আজকে মূল কাহিনী লিখেছেন সৈয়দ রুম্পা ফারজানা জামান, আর আজকের কাহিনীটার নাম আমি এখন বলছি না, কাহিনীর নাম একেবারে শেষে জানিয়ে দিচ্ছি প্রতিবারের মতো। আমাকে লিখে পাঠাবার ঠিকানা যেকোনো মোবাইল থেকে 2212221। আর জি শর্মিনের ফ্যান পেজ রয়েছে এবং সাথে রয়েছে এবিসি রেডিওর ফ্যান পেজ, সেখানেও আপনি লিখতে পারেন আপনার কি মনে হচ্ছে, আপনার প্রেডিকশন কি আজকের কাহিনী শুনে। আর এখন শুনবো আমরা এই কাহিনীর প্রথম পর্ব, তারপর ছোট্ট একটা বিরতি নিয়ে এসে বাকিটা শুনব। তার আগে অবশ্যই আমি একবার ফিরছি, আবারও জানিয়ে দিচ্ছি লিখবার ঠিকানা যেকোনো মোবাইল থেকে 2221। শুনছেন এবিসি রেডিও এফএম 89.2, কুয়াশা চলছে আর সঙ্গে আছি আমি শর্মিন। কিছু পার্থিবতার মাঝে লুকিয়ে থাকে অপার্থিব কান্না, কারো চোখের অশ্রু, কারো নিঃসঙ্গ রজনী। অপার্থিবে কষ্টগুলো কখনো কখনো হয়ে যায় অভিশাপ। আমরা চারপাশে শুধু পার্থিব বিষয় নিয়ে ব্যস্ত থাকি, অথচ এই পার্থিবতার আড়ালে হয়তো কাঁধের উপরে কোন অপার্থিব চরিত্র নিঃশ্বাস ফেলছে। কারো কান্না হয়তো কার্নিশ বেয়ে ঝরছে আমাদের হাতের উপর, হয়তো সেই কান্নাকে কত অবজ্ঞাতেই মুছে ফেলেছে নিজের অজান্তে। আর এভাবে সেসব আত্মা একসময় হয়ে যায় হিংস্র আর ঝাঁপিয়ে পড়ে আশেপাশের সব পার্থিব শত্রুর উপর। আজকের কুয়াশার গল্প এমনই এক অপার্থিব অতৃপ্তি নিয়ে। আজকের গল্পটিতে রয়েছে এমন এক কান্না যা হারিয়ে গেছে কোন এক কালো স্রোতের বেগে, এমনই একটি লোমহর্ষক কাহিনীর সাথে ভেসে যাওয়ার জন্য শুনুন আজকের কুয়াশা।
আমার মনে হয় দরকার নাই, এত কিছু দিয়ে কি হবে?
কি দরকার নেই, কেন দরকার নেই বলবে তো?
আরে বাবা, এত কিছু কোনো প্রয়োজন নাই, বুঝছো না কেন তুমি?
সব কিছুর প্রয়োজন আছে, কে বলেছে? নতুন সংসার সবই দরকার, সবই নিতে হবে।
শোনো পলাশ, মাত্র দুই রুমের বাসা, ফ্লোরিং করলে তো ল্যাটা চুকে যায়, তাই না?
ফ্লোরিং? আমি খাটে শুভ, তুমি নিচে শুভ, এটা বলতে চাচ্ছো? আর
তুমি খাটে শুভ, আমি নিচে শুভ কেন? ফ্লোরিং মানে ফ্লোরিং, দুজনে নিচে শুভ।
আচ্ছা, তারপরে তারপরে বলো আমাকে।
আচ্ছা শোনো, যদি বেশি জিনিসপত্র কেনো তাহলে সেটা কেমন লাগে না, পরিষ্কার করা ঝামেলা।
আচ্ছা তো এই ব্যাপার, পরিষ্কার করার ঝামেলার কথা চিন্তা করছো? দেখো আমি খুব আদর্শ একটা স্বামী, আমি মাঝে মাঝেই তোমাকে হেল্প করবো।
মাঝে মাঝে হেল্প করবা, আদর্শ স্বামী, এক্স্যাক্টলি।
সাধারণ স্বামীরা আসলে কখনোই হেল্প করে না, তো তাই মাঝে মাঝেটাই আদর্শের মধ্যে পড়ে।
না না না, এখন প্লিজ আমার কথা শোনো, তুমি এগুলো কিছু এত কিছু কিনতে যেও না, ওই যা লাগে একদম মেইন জিনিসগুলো কিনে আমরা সব শেষ করি, ভাল লাগছে না আমার।
দেখো সংসার জীবনে এগুলোই সম্পদ, একবারে কিনে ফেলি টাকা পয়সার ঝামেলা সব শেষ হয়ে যাবে একবারই।
আমি চাচ্ছিলাম এখন টাকা পয়সা একটু কম খরচ করতে, একটু জমাতে।
উফ, এই জমানোর কথা এখন বলো না, এখন আমরা নতুন নতুন বিয়ে করব, আমাদের কত আনন্দ, কত শখ, কত ইচ্ছা, কত মজা, এই সবগুলো করে শেষ দিকে যে যখন জমানোর প্রয়োজন পড়বে তখন জমালাম, তার আগে পর্যন্ত এই ধরনের চিন্তা করো না তো প্লিজ।
ঠিক আছে বাবা, আপনি যা বলবেন তাই হবে, খুশি?
তোমাকে কনভিন্স করা খুব ঝামেলার ব্যাপার, আসলে যে কোনো মেয়েকে কনভিন্স করাটাই খুব ঝামেলা।
আচ্ছা তাহলে আমি ছাড়া অন্য মেয়েদের ব্যাপারে তোমার এক্সপেরিয়েন্স আছে কি বলো?
হ্যাঁ এক্সপেরিয়েন্স তো মানে জীবনে চলতে গেলে বোঝো না, অনেকের সাথেই তো দেখা হয়, কথা বলতে হয়।
আচ্ছা আচ্ছা, কার সাথে দেখা হয়, কথা হয়?
সবচেয়ে বেশি দেখা হয়েছে মায়ের সাথে, দেখেছি বাবা একেবারেই তাকে কনভিন্স করতে পারতো না।
আচ্ছা তাই না, খুব ভালো এক্সকিউজ। আচ্ছা আমার একটা কথা শুনবে প্লিজ।
বলো।
আমরা এই ফার্নিচারের পিছনে এত টাকা খরচ না করে চলো না কোনো ফরেন কান্ট্রিতে যাই, সেখানে যে কোনো এক্সপেন্সিভ হোটেলে থাকি, ভালো জায়গায় খাই, ঘুরি ফিরি, মজা করি, চলো না যাই।
আচ্ছা সেটা তো মানা করছি না, কিন্তু মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম কি, যদি আমরা ফার্নিচার কিনি তাহলে দেখো এই জিনিসটা কিন্তু সারা জীবন আমাদের সাথে থাকবে, আর তুমি যদি ফরেন কান্ট্রিতে ঘুরতে যাও এই যাবে আসবে একটা স্মৃতি, ব্যাস শেষ হয়ে গেল। আমার ভালো লাগে আমার ঘরটা সুন্দর করে সাজাবো, সবচেয়ে সুন্দর ফার্নিচার হচ্ছে তুমি, আই মিন সরি তুমি না মানে আমরা আমরা দুজন মিলেই তো সব।
এক্স্যাক্টলি, তুমি খালি তোমার মনের কথাগুলোই বলে ফেলো, ঠিক আছে? আমি বুঝতে পারছি, ঠিক আছে আমি এখন এক শর্তে রাজি হতে পারি, তুমি যদি আমাকে বাইরে কোথাও ঘুরতে নিয়ে যাও।
অবশ্যই অবশ্যই, আমি কোনো না কোনো সময় তোমাকে অবশ্যই নিয়ে যাবো, দরকার পড়লে ফার্নিচার গুলোকে সাথে নিয়ে যাবো, কোনো সমস্যা নেই।
আচ্ছা বাবা ঠিক আছে চলো।
সুমি আর পলাশ সেই ছোটবেলার বন্ধু, এক স্কুলে কেজিতে ভর্তি হয় সুমি এবং পলাশ, তখন থেকে একটু ঝগড়া আর অনেকখানি বন্ধুত্ব নিয়ে বড় হয়েছে ওরা দুজন। স্কুলের পাঠচুকোনোর পর মাত্র দুই বছরের বিরতি, তারপর আবার বিশ্ববিদ্যালয়ে একসাথে ভর্তি হয় সুমি এবং পলাশ, একসাথে অনার্স, একসাথে মাস্টার্স। এরপর দুজনে মিলে একদিন ভাবল এত দূর যখন একসাথে আসা তখন একসাথে বাকি পথটাও গেলে ক্ষতি কি। পলাশই একদিন বিশ্ববিদ্যালয়ের মাঠে হাঁটু গেড়ে বসে পড়ল সামনে সুমি, হাতে নাম না জানা ফুল নিয়ে প্রপোজ করে বসল সুমিকে। সুমির মোটামুটি ভেবা জায়গা অবস্থা, ছোট্টবেলার বন্ধুগুলো যখন এভাবে বড় হয়ে যায় তখন কেমন যেন লাগে, সুমিরও কেমন যেন লাগছিল, তাই বোকার মতো বলেও বসেছিল, ভাবার জন্য সময় প্রয়োজন। পলাশের পর বোকা, সুমির ভাবতে সময় লাগবে, এই হলো এত বছরের চেনা জানার ফল,
নাকি সুমি ইরফাকে অন্য কাউকে পছন্দ করে বসে আছে? সব মিলে এক সপ্তাহ খুব কষ্টে গেল পলাশের। সুমি এক সপ্তাহ ক্লাসেই আসেনি, ফোনও করেনি। পলাশও ভয়ে ফোন করেনি, কি জানি কি শুনতে হয় আবার। শেষ পর্যন্ত ফোন এলো সুমির কাছ থেকে। কাঁপা কাঁপা গলায় উপাস থেকে সুমি জানালো সম্মতি, আর এপাশে পলাশ বলল হুররে।
কি কি কিনবি লিস্ট করেছিস?
এখনো না, তোমার এত তাড়া কিসের বলো তো বাবা, আরো তো সময় বাকি আছে।
কি বলিস, এক মাস তোর কাছে বেশি সময় মনে হলো?
ওফো, হয়ে যাবে বাবা, এত চিন্তা করো না তো। এত দুশ্চিন্তা করা কিন্তু তোমার শরীরের জন্য একদম ভালো না।
হ্যাঁ বাবা, তোমরা এখন বড় হয়ে গেছো, নিজের পছন্দের বিয়ে করবে, সংসার করবে, আমাদের কথা আমলে নেওয়ার কি দরকার?
বাবা, আমি কখন এটা বললাম?
বলনি, কিন্তু কাজে কর্মে তো বুঝিয়ে দিয়েছো সেটাই। আমরা তো ব্যাক ডেটেড।
দেখো বাবা, আমি কিন্তু তোমাদের সবাইকে জিজ্ঞেস করেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম। তখন তোমরা বলতে পারতে যে পলাশকে তোমাদের পছন্দ হয়নি, এটা না সেটা না, কত কমপ্লেন। এখন কেন এভাবে বলছো?
পছন্দ করে এসে জিজ্ঞেস করা তো কোনো মানে নেই, তখন কি আর নিজেদের কোনো পছন্দ বলার উপায় আছে?
বাবা, পলাশ কিন্তু খুব ভালো ছেলে।
আমি তো বলিনি ও খারাপ, আমার একটাই চাওয়া ছিল তুমি যেন কোনো ক্লাসমেটকে বিয়ে না করো।
বাবা, এটা কিন্তু সত্যি ব্যাক ডেটেড চিন্তা।
মোটেই না, যখন আমাদের বয়সে যাবে তখন বুঝবে।
আচ্ছা বাবা, এখন কি করবো বলো তো? এক মাস আগে কি বিয়ে ভাঙা ঠিক হবে বলো?
এই যে তোর টেকনিক, ইমোশনাল ব্ল্যাকমেইল করিস খালি।
আর তাতে কাজ হয়? তুমি তো রাগ করে থাকলে তুমি বলো, আর রাগ না করে থাকলে তুই।
খুব পাগলা না? চল শপিং শেষ করি।
আজকে কি কিনবে?
চল একটা খাট কিনে ফেলি।
খাট? বাবা শোনো না, আমি বলছি কি, একটা খাট নাকি পলাশ দেখে রেখেছে কোন এক ওয়েবসাইট থেকে, ওটা আগে দেখে আসি তারপরে না হয়।
তাই তো করবি। ঠিক আছে, তাহলে একটা আলমারি কিনবো, চল।
ঠিক আছে বাবা, তোমার যা ইচ্ছা, চল।
বাবার যে পলাশকে অপছন্দ তা কিন্তু নয়, পলাশকে তিনি ভালোই পছন্দ করেন, কিন্তু মেয়ের স্বামী হিসেবে নয়। তার ইচ্ছে ছিল বন্ধুর ছেলে মুকিতের সাথে মেয়ের বিয়ে দেবে। মুকিত ব্যবসায়ী, ঢাকায় বাড়ি আছে, নিজের গাড়ি আছে, কিন্তু মেয়ের কিছুতেই মুকিতকে পছন্দ না। মুকিতের দিকে কখনো নাকি সে সেভাবে তাকায়নি। আরে মেয়ের বয়সই বা কত, কি বোঝে সে সংসারের? বিয়ের কলেমা পড়েই যদি সংসারে হাফেজ হওয়া যেত তাহলে কেউ আর সংসার নিয়ে মাথা ঘামত না। কিন্তু এটা মেয়ে বোঝে না, চাল নেই চুলো নেই, যে ছেলের কোনো পাত্তা নেই সেই ছেলের হাত ধরে মেয়ে হাঁটা শুরু করলো, তাও তার নিজের মেয়ে। ভাবতে কষ্ট হচ্ছে শুনি বাবার। আর কেনই বা হবে না, বাবা বলে কথা, মেয়ের সিকিউরিটি নিয়ে ভাবতে হবে না? সেদিক থেকে বাবার চিন্তা করাটা কিন্তু স্বাভাবিক। কিন্তু পলাশও একেবারেই ফ্যান না, শহরে কোনো সম্পদ নেই বটে, কিন্তু তাতে কি, পলাশের মনই সবচেয়ে বড় সম্পদ। এই যুগে পলাশের মতো খেটে খাওয়া ছেলে খুব একটা পাওয়া যায় না। নিজের যোগ্যতায় বিরাট বড় একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করছে পলাশ। বড় একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছে বিয়ে উপলক্ষে, গহনা বানিয়েছে বেশ কয়েক ভরি, নিজের বাসাতেও আয়োজনের কমতি নেই। এখানে শুধু পরিবারের লোকজনদের নিয়ে বিয়ের আয়োজন করবে, তারপর জামালপুরে করবে রিসেপশন, এমন ভাবেই সব আয়োজন চলছে। আর চলছে কেনাকাটার পর্ব, এরই মাঝে ফ্রিজ সোফা রান্নাঘরের আসবাব এসব মোটামুটি কেনা শেষ, এবার বেডরুমের আসবাব কেনার পালা। বেডরুমের জিনিসপাতি কিনছে পলাশ খুব পছন্দ করে, ওয়েবসাইটগুলোতেও বেশ ঘোরা হয়, সেখান থেকে একটা সুন্দর জিনিস পছন্দ হয়েছে পলাশের, ভীষণ সুন্দর একটা খাট। খাটটা দেখতে বেশ পুরনো ধাঁচের, ভাবছে সুমিকে নিয়ে একবার দেখে আসলে কেমন হয়, মন্দ হবে না ব্যাপারটা। সাথে সাথে সুমির সাথে বিষয়টা নিয়ে আলাপ করার কথা ঠিক করে ফেলল পলাশ। এমনিতেও আজকে সুমির সঙ্গে তার দেখা হবে একটা কফি শপে।
ও চলে এসেছো? আমি কি লেট নাকি?
না তুমি লেট না, আমি একটু আগে চলে আসছি, ভাল লাগছিল না।
কেন, কি হয়েছে?
কিছু না, এমনিতেই।
আহা, সব সময় এই ঝামেলাটা। তোমার কি ধারণা আমি জ্যোতিষী? তুমি না বললে আমি কিভাবে বুঝবো?
আর বলো না, বাবা একটু মন খারাপ করে বসে আছে।
বাবা মন খারাপ? আবার আমি কোনো ভুল করেছি?
না বাবা, তুমি কোনো ভুল করনি। আসলে ব্যাপার যেটা হলো, কোন বাবাই মেয়ের পছন্দের উপর তেমন আস্থা রাখতে পারেন না, তারও একই অবস্থা। আচ্ছা যাই হোক, এবার বলো তো কি ব্যাপার, কেন এত জরুরি তলব, কিছু লাগবে?
লাগবে সেটা অন্য কথা, কিন্তু আমি ডেকেছি তোমাকে, তো সব সময় আমার প্রয়োজন, তোমাকে ডাকা মানেই জরুরি তলব। এটা কি আলাদা করে কোনো কারণ থাকতে হবে বলো?
আচ্ছা থাক থাক, এত রোমান্টিক হতে হবে না, আমি জানি তুমি অনেক রোমান্টিক। হ্যাঁ, তোমার রোমান্সের নমুনা আমার জানা আছে, এখন বলো যে কি দরকার সেটা আগে বলো।
ওই রোমান্সের একটা নমুনাই আর কি, বুঝেছো? আসলে মানে কি বলবো, একটা খাট কিনবো, আমি একটা খাট দেখেছিলাম, কিনতে চাই, মানে তুমি যদি পছন্দ করো।
আমি পছন্দ করব? তুমি আমার পারমিশন নিতে যাচ্ছ?
অবশ্যই, আমি তো তোমাকে পছন্দ করার আগে তোমার পারমিশন নিয়েছিলাম।
এটা মানে তুমি খুব বাজে বকো, বুঝছো? আচ্ছা যাই হোক, কোন শোরুমে?
আসলে ঠিক শোরুম না, শো কম্পিউটার বলতে পারো, মানে কি বলবো, ইন্টারনেটে আর কি।
মানে আমি বুঝলাম না।
আমি আসলে এই ইন্টারনেটে একটা ওয়েবসাইটে দেখেছি, বুঝছো, খাটটা একটু পুরনো আমলের, কোন বনেদি পরিবারের, তারা বিক্রি করবে, এখন সেটা আমরা কিনবো কিনা সেটা একটা আলোচনার বিষয়।
পুরনো?
আরে পুরনো বলছো কেন, অ্যান্টিক, অ্যান্টিক মানে যাকে বলে বনেদি, এই জন্যই তোমার পারমিশন লাগবে। তোমার পারমিশন ছাড়া আর তোমাকে দেখানো ছাড়া কিনতে খুব ভয় লাগছে জানো।
কত ভয় তোমার, শোনো এই প্যাপ্যাটা হাজবেন্ডের মতো কথা বলবো না, বুঝছো?
আচ্ছা যাই হোক, একটু ও মানে একটু বেশি হয়ে গেছিল, যাই হোক আমি আর বলবো না, কিন্তু চলো না প্লিজ, একদিন ডে আউট হয়ে যাবে প্লিজ।
ডে আউট মানে?
ও আচ্ছা আচ্ছা, বলা হয়নি, ইন্টারনেটে দেখেছি, কেন বুঝতে হবে তো, ব্যাপারটা আসলে একটু দূরে, সেই গাজীপুরে আর কি, বুঝেছো, গাজীপুরে যে ঘাটটা দেখতে হবে।
গাজীপুর? তোমার মাথা খারাপ?
মাথা খারাপের কি আছে, গাজীপুরে কি শুধু মাথা খারাপ লোকরা যায় নাকি?
শোনো এইসব প্ল্যান বাদ দাও মাথা থেকে, বুঝছো, দরকার হয় তুমি যে নিয়ে আসো, বাবা কোনো দিনও আমাকে এই বিয়ের আগ মুহূর্তে এত দূর যেতে দিবে
না। না না প্লিজ চলো না, খাট কেনা তো একটা কথার কথা, খাট তো কিনবোই, আমার খুব পছন্দ হয়েছে, আর তুমি সাথে গেলে মানে তুমি যাবে, একসাথে জার্নি করবো, আলাদা একটা মজা, প্লিজ প্লিজ প্লিজ।
আমার তোমার উদ্দেশ্য এটাই তো, তাই তো
বলতে পারো?
ঠিক আছে চলো। ছোট ছোট জামাগুলি মেঘের গায়ে বুনি তুমি, আঁকছি আশা কাব,
খাটটা দারুণ পছন্দ হয়েছে পলাশের, বেশ একটা ভাব আছে খাটটা, ইয়া বড় বড় চার পা, আবার মশারি টাঙানোর জন্য আলাদা স্ট্যান্ড, বেশ চমৎকার। তার মধ্যে আবার বনেদি পরিবারের খাট, গাজীপুরের রাজা ছিল নাকি এর মালিক, এরপর হাত ঘুরে এলো গাজীপুরেরই আরেক বড়লোক পরিবারে, কিন্তু কেন যেন মাস ছয়েক পরই সে খাট তারে বিক্রি করার জন্য পাগল হয়ে যায়। কাউকেই যখন পাওয়া যাচ্ছিল না, তখন তারা এলাকার এক দোকানে এসে খাটটা রেখে যায় আর বলে বিক্রি হলে টাকা দিতে, আর সেই দোকান থেকে অনলাইনে বিজ্ঞাপন দেওয়া হয় খাটটি বিক্রি করার। এত বড় খাট বনিদি ভাবের দাম মাত্র 12,000 টাকা। না পলাশ ভাবে যেভাবেই হোক খাটটা কিনে ফেলতেই হবে, কারণ এই খাটটা একটা সম্পদের মতো হবে, আর যাই হোক ঘরে একটা ভ্যালিউ অ্যাড হবে। ওদিকে বিয়ে উপলক্ষে বাসায় চলে এসেছে পলাশের দুই চাচাতো ভাই রিয়াজ আর মনির, মা আসছেন আগামীকাল, সাথে বোন শিমুল আর কেয়া, বেশ উৎসব উৎসব লাগছে এখন বাসাটাকে, পলাশের মন ভরে যায়। আহা, সে কখনো ভাবিনি তার জীবনে এমন উৎসব হবে, তার ছোটবেলার বন্ধুকে সে পাবে জীবন সঙ্গী করে। ছোটবেলা থেকে মামার বাসায় বড় হওয়া পলাশ সব সময় তার জীবনের পরের গল্প নিয়ে ভাবত, বাবা মা জামালপুরে থাকায় তাদের খুব একটা কাছে পায়নি, ওদিকে নিঃসন্তান মামা মামি বেশ আদর করেই তাকে বড় করে। এই নতুন বাসায় মামা মামিকেই এনেছে পলাশ সবার আগে, কি আনন্দ, এখন তার বাসা ভর্তি মানুষ, মামা মামি দুই ভাই দুই বোন আর মা। এসব কথা ভাবতে ভাবতে পলাশের চোখে পানি চলে এলো, আঙুল দিয়ে চোখের উপচে পড়া পানিটাকে মুছে সে মনোযোগ দিল বাড়ির দিকে, দ্রুত বাড়িটাকে গুছিয়ে ফেলতে হবে, খুব দ্রুত।
ইসি, কখন থেকে গাড়িতে বসে আছি, ভাল লাগে না। আর কত দূর?
আচ্ছা, এই তো চলে এসেছি, আর যত দূর হয় ততই তো ভালো, ততক্ষণ একসাথে থাকবো।
উফ, সব সময় না ভাল লাগে না।
আমার সব সময় ভাল লাগে।
তুমি কিন্তু বলনি যে এত দূর আসতে হবে।
আসলে মানে কি বলবো যে এত দূর আসতে হবে, তুমি জানো না গাজীপুর কোথায়, এই জন্যই তো গাড়িতে আনলাম।
তার জন্য থ্যাংক ইউ। আচ্ছা, এটা কার গাড়ি? বেশ নিজের মনে করে চালাচ্ছ।
এটা আসলে বলবো, এটা আসলে আমাদেরই গাড়ি।
মানে
মানে হলো আজকে এই গাড়িটা আমি তোমার জন্য কিনেছি, আসলে কিনেছি আরো দুদিন আগে, আজ তোমাকে সারপ্রাইজ দেবার জন্য একেবারে চড়িয়ে বললাম, বুঝেছো?
আমাদের গাড়ি? কি বলছো কি তুমি?
হ্যাঁ রে বাবা, আমাদের গাড়ি, শুধুই আমাদের, তোমার আর আমার।
পলাশ, আবার কেন খামাখা এতগুলো টাকা?
উফ, টাকা 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 টাকা, টাকা দিয়ে কি করব, টাকা দিয়ে তো গাড়িটা কিনলাম, আর এই গাড়িতে।
This track was downloaded from fusionbd.com.
পরে আমরা কত জায়গায় যাব না যাব, ওই যে তুমি বলছিলে না স্মৃতি।
আমি কিছু জানি না, আমাকে কিন্তু নিয়ে যেতে হবে।
আরে বাবা, তোমাকে আমি তো নিয়ে যাবই, বললাম না এই গাড়িটা কিনেছি কি জন্য, কোথাও না কোথাও যাওয়ার জন্যই তো।
আচ্ছা, কিন্তু তুমি এত টাকা ফার্নিচারের পিছনে খরচ করছো, বিয়ের জন্য খরচ করছো, এখন আবার গাড়ির জন্য কিভাবে এত টাকা খরচ করলে?
কিস্তিতে কিনেছি, এখন তো সবকিছু অনেক ইজি, তুমি জানো খুব বেশিও পড়েনি।
তবুও আগে বলনি কেন?
আগে বললে তুমি জীবনে আমাকে কিনতে দিতে না। এক খাট নিয়ে যা তুমি করেছো, গাড়ি নিয়ে আরো তিন চার পাঁচ মাস বিয়ে পেরিয়ে হয়তো বাচ্চা কাচ্চা যাই হোক, আর না বললাম।
ঠিক আছে ঠিক আছে বাবা।
তুমি খুশি হয়েছো তো?
অনেক।
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমি খুব ভয়ে ছিলাম জানো।
তোমাকে থ্যাংক ইউ, তুমি আমার কমফোর্টের জন্য এত কিছু করবে আমি ভাবতেও পারিনি।
কি বলছো, তোমার কমফোর্টের জন্য নিজেকে বিলিয়ে দিলাম যে, আর করবো না, আমার বউ তো আপাতত একটাই।
আপাতত?
বাপরে, এখনই এমন চোখ গরম, দুষ্টুমি করছি রে বাবা। আপাতত মানে আমার, তোমার আর আমার তো আপাততটাই জীবন, সারা জীবনটাই তো তুমি আর আমি আপাতত।
দেখো সামনে আরো কি আসছে।
বাপরে, কিন্তু আজকের ব্যাপারে কিন্তু আগে থেকেই কনসিডারেশন চাই।
খাটটা তুমি কিনবে তাই তো?
খাটটা আমার ভালো লেগেছে, এখন অবশ্য তোমার ইচ্ছে, তুমি যদি না চাও তাহলে একটু মন খারাপ করে না হয় বাসায় গেলাম না কিনলাম খাটটা।
অ্যাজ ইউজুয়াল, প্রত্যেকবারের মতো তুমিই জিতলে আমি হারলাম। ঠিক আছে চলো।
দেখো আমার জেতা আর আমার হারা বলে কিছু নেই, যাই হচ্ছে তোমার আর আমার একসাথেই হচ্ছে।
হ্যাঁ ভালো হচ্ছে।
ঠিক আছে তাহলে চলো যাই।
স্বাগত সবাইকে কুয়াশায়। একটা চমৎকার গল্প শুনছি আজকে আমরা কুয়াশায়। পলাশ এবং সুমি যারা বিয়ে করতে যাচ্ছে, নতুন জীবন শুরু করতে যাচ্ছে, সংসার সাজাচ্ছে, সংসার গোছাচ্ছে বিয়ের আগে, পলাশের শখ তার খাট হবে খুব রাজকীয়, খুব সুন্দর। তাই একটা আমরা দেখতে পাচ্ছি গল্পের মূল বিষয়টাই হচ্ছে একটা খাট নিয়ে, যে খাট কিনতে যাচ্ছে এবং বেশ ঘটা করে কিনতে যাচ্ছে, খাটটা দেখতে যাবে। সেরকম মুহূর্তে গল্পটা শেষ হয়ে গেছে, আমরা বাকি অংশটা শুনবো ছোট্ট একটা বিরতি নিয়ে, তারপর ফিরে এসে আমাকে লিখে পাঠাবার ঠিকানা যেকোনো মোবাইল থেকে 2221 আর জেসমিনের ফ্যান পেজ এবং এবিসি রেডিওর ফ্যান পেজ আছে। আর ঘড়িতে এখন একটা বেজে 35 মিনিট, বেশি না, ছোট্ট একটা 12টা বেজে 35 মিনিট, ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছি। আচ্ছা বিরতি না, দুঃখিত, আমরা কাহিনীটা শুনে এর পরের পর্বটা শুনে আমরা বিরতিতে যাব। রাস্তার পাড়ে শোরুম, এরাও ইন্টারনেট ব্যবহার করে, বাব্বা, ভাবতেই অবাক হয়ে গেল পলাশ, কত দূর গেছে ইন্টারনেটের ব্যবহার। বাহ ভালোই, যাই হোক খাটটা দেখা এবং সুমিকে দিয়ে পছন্দ করানোটাই জরুরি। পলাশের মাথায় এখন সে চিন্তায় ঘোরাঘুরি করছে। দোকানি বেশ আয়োজন করা শুরু করল পলাশ আর সুমিকে দেখে। শতবর্ষী একটা খাট কিনতে তারা এসেছে, একটু যত্ন না করলে কেমন দেখায়। প্রথমে ঠান্ডা পানীয় চলে এলো, তারপর একটু গরম গরম ভাজাভুজিও চলল। আগে কাস্টমারকে সন্তুষ্ট করতে হবে তো নাকি, ওদিকে সুমি বেশ অস্থির হয়ে উঠছে। বাবা এমনিতে চাননি আজকে ডে আউট হোক, তারপর বেশি সময় লাগলে নির্ঘাত রাগ করে রাতে না খেয়ে শুয়ে পড়বেন। বাবারাও মাঝে মাঝে ছোট্ট বাচ্চাদের মতো আচরণ করে, কি যে অবস্থা! অবশেষে দোকানের দয়া হলো ওদের দুজনের প্রতি, একেবারে ভেতরে নিয়ে গিয়ে দেখালো খাটটা। খাটের ওপর মোটা একটা চাদর, অনেকদিন ধরেই মনে হয় কেউ এর ধারে কাছেও আসেনি। চাদরটা একটানে সরিয়ে নিল দোকানে, বের হয়ে এলো খাটটা। খাটটার মাঝে একটা খানদানি ব্যাপার আছে বলকি, এটাকে খাট না বলে বলা উচিত পালঙ্ক। মাথার কাছে বেশ একটা কারুকাজ করা পাটাত, এই মোটা মোটা পায়া, পায়াতেও আবার কাজ আছে, এক একটা পায়া বেশ গাছের গুড়ির মতো মোটা। মনের অজান্তে ঠিক করে হেসে ফেললো শুনি, এই খাট কেনার জন্য এত পাগল হবার কি আছে কে জানে। তবুও পলাশ যেহেতু চেয়েছে কেনাই যায়। সাত পাঁচ ভাবছে যখন, তখনই দেখে পলাশ ইতিমধ্যে অ্যাডভান্সে কিছু টাকাও দিয়ে দিয়েছে। আচ্ছা দেখ, খাটটা তার অপছন্দ হয়নি, একটা ভারী কি ভাব আছে বটে খাটের মাঝে, থাক তাহলে ভাবে শুনি, খেলার সময় না হয় কথা হবে পলাশের সাথে।
কি ম্যাডাম, কেমন দেখলে, খাটটা পছন্দ হয়েছে?
সত্যি বলবো?
অবশ্যই সত্যি বলবে, তোমার ওই মুখ দিয়ে কি মিথ্যে বের হয় কখনো?
সেটা অবশ্যই ঠিক,
পছন্দ হয়নি
সেটাই তো বলছি, অনেক পছন্দ হয়েছে সত্যি।
বাঁচালে, আমি তো ভাবছিলাম গাড়ি থেকে নেমে পালাতে হবে শেষমেশ।
না রে, সত্যি আমার অনেক পছন্দ হয়েছে।
আগামীকাল ডেলিভারি, বুঝেছো?
ওরাই দিয়ে আসবে, আমাদেরকে নিয়ে আসতে হবে
না? না না, ওরাই দিয়ে যাবে, এটাই তো ভালো হয় তাই না?
হ্যাঁ তা তো অবশ্যই, হ্যাসল কম।
আর গাড়িটা?
গাড়িটা তো অনেক ভালো হয়েছে, বাবা শুনলে যে কি খুশি হবে। আমি খালি বাবার এক্সপ্রেশন গুলো চিন্তা করছি আর জাস্ট ভাবাই যায় না।
আমি আসলে কেনার সময় তোমার এক্সপ্রেশন চিন্তা করছিলাম, শ্বশুর মশাই টা না।
কি এক্সপ্রেশন চিন্তা করছিলা যে আমি খুব রেগে যাবো?
না, আমি দুটো দিক থেকে চিন্তা করে রেখেছিলাম, বুঝেছো? একটা দেখছিলাম তুমি খুব রেগে গেছো, আর একটা দেখছিলাম তুমি অনেক রোমান্টিক হয়ে। থাক, পরেরটা পরে বলবো।
তো আলটিমেটলি কি হলো, আমি আসলে কিরকম এক্সপ্রেশন দিয়েছি?
তুমি তো দুটোর মিক্সচার দেখিয়ে দিলে, প্রথমে টেনশন তারপরে খুশি, এখন কিভাবে বুঝবো? নারীর মন স্বয়ং খোদাতালাও বুঝে না, আমি কিভাবে বুঝবো বলো?
আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, এখন চলো তাহলে আমরা ফিরি। না ফিরলে তো বুঝতে পারছো বাবা।
আচ্ছা, তোমার বাবা কি আমাকে খুব অপছন্দ করে?
বিষয়টা আসলে সেরকম না, তবে হ্যাঁ মানিয়ে নিতে তোমার অনেক ঘাম ঝরাতে হবে।
আর বলো না, সেই নিয়ে আমি অনেক 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 টেনশনে আছি। যাই হোক, যথা আজ্ঞা জানাবা।
আচ্ছা ঠিক আছে, চলো।
আমরা কি কোথাও খেতে যাচ্ছি?
মোটেই না, সোজা বাসায়, না হলে বাবা আজকেই ঠ্যাং ভেঙে দেবে, তারপর বিয়ের আসরে আমাকে ভাঙা ঠ্যাং ভেঙে দেবে।
ভাঙা ঠ্যাঙে তোমাকে খুব একটা খারাপ দেখাবে না কিন্তু, জানো?
ভালো লাগে না।
ওই বাবা, না বাবা, আমার ভাঙা চূড়া বলতে চলবে না, আজ তো বউ নিয়ে আমি যাব, ঠিক আছে?
আচ্ছা তাহলে ডানে বামে না থাকি, এবার বাসায় দিয়ে আসো প্লিজ আমাকে।
আচ্ছা ঠিক আছে, তাহলে চলো সরাসরি বাসাতেই চলে যাই।
বাবা জানো, পলাশ না একটা গাড়ি কিনেছে।
পলাশ গাড়ি কিনেছে?
কেন, তোমার বিশ্বাস হচ্ছে না?
এটা তো ভালো। তো
তো মানে তুমি খুশি হওনি?
না খুশি হয়েছে, হঠাৎ করে এখন গাড়ি কিনে ফেললো, কারণ
ও আসলে চায় না যে আমি ওখানে, যে মানে তোমাকে ছাড়া আমি কোন রকম আনকমফোর্টেবল ফিল করি, এই জন্য তো গাড়ি কিনলো। তারপরে ফার্স্টে দুই রুমের ফ্ল্যাটে ছিল, সেটা চেঞ্জ করে এখন চার রুমের ফ্ল্যাট নিয়েছে, তারপরে ফার্নিচার টার্নিচার দিয়ে একদম মানে মাথা খারাপ করে দিচ্ছে, জানো না।
তাহলে তো ভালোই,
তুমি খুশি তো বাবা?
আসলে এগুলো তো কোনো ব্যাপার না, আমি চাই আমার মেয়েটা যেখানে যাবে যেন সুখে থাকে।
আমি জানি বাবা তুমি কেন ইনসিকিউর ফিল করছো, সেটাও আমি জানি, কিন্তু আমি শুধু এটাই বলতে চাই যে আমি খারাপ থাকবো না পলাশের সাথে।
আমি তোদেরকে সবসময় দোয়া করি, তোরা যেন সবসময় ভালো থাকিস।
আচ্ছা বাবা, দোয়া করো আমার জন্য।
সুমিকে নামিয়ে দিয়ে সোজা বাসায় চলে এলো পলাশ, এসে খাটের জায়গা পরিষ্কারে লেগে গেল।
বাসাটি নতুন, তাই অত পরিষ্কারের বালাই নেই। কিন্তু তারপর একটা ব্যাপার তো থাকি, বউ তো নতুন, সে এসে সব পরিপাটি দেখবে, ওর মনও ভালো থাকবে তাতে। রিয়াজ আর মনিরও চলে এলো এর ফাঁকে, ওরাও হাত লাগালো ভাইয়ের সাথে। এই ভাই আবার ওদের সবার রাজা। পলাশের যত উন্নতি সব নিজের করা। জামালপুরে বাবার বিশাল আড়তের ব্যবসা থাকলেও কখনো বাবার কাছে কোনো কিছুর জন্য হাত পাতিনি। নিজে কষ্ট করে আজ এত দূর এসেছে। ভাই বোনদেরও নিজের মতো হওয়ার জন্য অনুপ্রেরণা দেয়, তাই ভাই বোনদের জান এই বড় ভাই। পলাশ লক্ষ্য করল ঘরের পর্দা টর্দা সব ঠিকঠাক। বাহ, মনটাই ভালো হয়ে যাচ্ছে। এখন ধীরে ধীরে বিয়ের দিনটা চলে আসলেই হয়। সব গুছিয়ে ক্লান্ত পলাশ ঘুমোতে যায়। এই ফ্ল্যাটটা অনেক বড়, চার বেডরুমের। ইচ্ছে করে নিয়েছে এত বড় বাড়ি পলাশ। এক রুমে আছে মামা মামি, আরেক রুমে ওরা দুজন, একটা গেস্ট রুম করেছে যেটায় আপাতত আছে রিয়াজ আর মনি, আরেকটা রুমে মা বাবার জন্য রেখেছে পলাশ, এখন যেটায় ঘুমোচ্ছে তার দুই বোন আর মা। সবার কথা চিন্তা করেই এই ব্যবস্থা।
কে? আমি স্যার, একটা খাট ছিল।
ও আচ্ছা,
স্যার কই রাখবো?
এই এই সামনে ডানের রুমে রাখেন। এই আরে আস্তে আস্তে আস্তে, দেখেন কোথাও যেন ঘষানা লাগে ভাই।
লাগবে না স্যার, একটু বসা রাখেন।
তাও একটু সাবধানে ভাই, বোঝেনি তো নতুন বাসা।
এই নেন স্যার, একেবারে ফিট।
বাহ, সুন্দর তো খাটটা।
হ্যাঁ স্যার, ব্যাপক মাল, মাত্র 12,000 টাকায়, রাজার জিনিস স্যার, জিতছেন।
জিতেছি বটে
স্যার, আমাগো বকশিস।
এই নেন আপনাদের বকশিস। ধন্যবাদ ভাই, অনেক কষ্ট করলেন আপনারা।
এই যা আমাগো খাম, তাইলে আসি, কোনো কাজ লাগলে খবর দিয়েন। এই নেন আমার নাম্বার।
আপনাদের কার্ডও আছে?
হ্যাঁ, এক সারে খুশিয়া বানিয়ে দিছি। আসি স্যার।
ঠিক আছে।
রেখে যাবার পর রিয়াজ কেমন যেন মুগ্ধ হয়ে তাকিয়ে রইল খাটের দিকে। একটা ভীষণ আকর্ষণ আছে বটে এই খাটের মাঝে, এই জন্যই বড় ভাই এত দূর থেকে এই খাট আনিয়েছে। বেশ ভালো। মনির এর মাঝে তোষক বিছিয়ে দিল। তোষক জাজিম সবই অর্ডার করে আনিয়ে রেখেছিল পলাশ আগে থেকে। দুজন মিলে ধরাধরি করে বেশ গুছিয়ে ফেলল খাটটা। এর মাঝেই চলে এলো শিমুল। শিমুল পলাশের ঠিক পরের বোন, জামালপুরে পড়ে, অনার্স থার্ড ইয়ারে। তার সাথে আবার রিয়াজের বেশ অন্যরকম সম্পর্ক। দুজনেরই ইচ্ছা পারিবারিকভাবে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাবার। শিমুল এসে খাটটার দিকে বড় বড় চোখ করে তাকায়। শিমুলকে আসতে দেখে ঘর থেকে বের হয়ে যায় মনি। শিমুল আর রিয়াজের সম্পর্কের কথা মনির কিছুটা জানে, তাই সে চলে গেল রুম থেকে।
একি, এই অয়ময়ের খাটটা কোথায় পেলে?
বড় ভাইয়া কিনেছে, সুন্দর না?
অনেক সুন্দর। চলো এই সুযোগে আমরা আমাদের কথাটা বলে দিই।
না শিমুল, পরে বড় ভাইয়া রাগ করলে তার এত আনন্দের দিন মাটি হয়ে যাবে। বরং বড় ভাইয়া জামালপুরে গেলে তখনই জানাবো।
রিসেপশনের সময়?
সেটাই কি ভালো নয় বলো?
ভালোই তো মনে হয়। তুমি যা ভালো মনে করো তাই, আমি না করব না। তবে যত দ্রুত সম্ভব ততটা দ্রুত কথা হয়ে যাওয়াটা কিন্তু ভালো।
তা তো অবশ্যই। আচ্ছা, চাচি কোথায়?
মা আর কেয়া গেছে মার্কেটে, আর মামা মামি তো নানু বাড়ি গেছে 2 দিনের জন্য।
সে তো জানি, তার মানে তুমি আর আমি ছাড়া এ জগতে আর কেউ নেই।
না তা নেই, কিন্তু তোমার উদ্দেশ্যটা তো ভালো মনে হচ্ছে না। কি বলতে চাইছো?
না, বলতে চাইছি এই রোমান্টিক লগ্নটাকে উপভোগ করাই কি বুদ্ধিমানের কাজ হবে না নাকি?
বাহ, তুমি তো দেখি বেশ বুদ্ধিমান। কেউ যদি নিজেকে বুদ্ধিমান প্রমাণ করতেই চায় তাহলে আমারও কোনো আপত্তি নেই।
রিয়াজ খুব আয়েশ করে বসে পালঙ্কের উপর, সাজানো পালঙ্ক, পাশে সিঁড়ি। অদ্ভুত কারণে রিয়াজ খানিকটা দানবীয় হয়ে যায়। শিমুল প্রথমে মনে করে এই মনে হয় প্রেম, কিন্তু ধীরে ধীরে ওর দানবীয় ভাব বাড়তে থাকে। শিমুল কিছুতেই বুঝতে পারছে না রিয়াজের এমন পরিবর্তনের কারণ কি। এমন অন্তরঙ্গ মুহূর্তে প্রথম নয়, তাহলে শিমুল চিৎকারও করতে পারছে না। এমন তো নয় যে রিয়াজ কেউ চেনে না, কিন্তু আজকে রিয়াজ একেবারেই অন্যরকম। গলা চেপে চেপে শিমুল শুধু বলছে,
রিয়াজ প্লিজ ছাড়ো, আজকে না। ওহ রিয়াজ প্লিজ ছাড়ো তো, আজকে না প্লিজ।
কিন্তু কে শুনে কার কথা, রিয়াজ বেশ শক্ত করে ধরেছে শিমুলকে। আর ঠিক তখনই শিমুল ছুটে যায় এক ঝটকায় দরজা খোলার জন্য। রিয়াজ বিছানায় পড়ে থাকে, আর ঠিক তখন ওর মাথার কাছে খাটটার কারুকাজ একটু কেমন যেন নড়ে চড়ে ওঠে। কাজগুলোর মাঝে ফুটে ওঠে একটা চেহারা, বিশাল মোচওয়ালা ভয়ঙ্কর একটা দৈত্য যেন রিয়াজ টের পাচ্ছে। ওর মাথার পেছনে নাচছে মশারি টাঙানোর স্ট্যান্ড, আর পায়ের নিচের পায়াগুলো মনে হলো আরেকবার কোনো এক অতৃপ্তি স্বাদে মেতে উঠেছে কোনো এক অশরীরে। রিয়াজ চোখ বন্ধ করে, রিয়াজের ঠোঁটে বাঁকা অচেনা হাসি, চোখ বন্ধই তার। আর যখন চোখ খুলে আর তখন তার চোখ দুটোতে যেন রক্ত জমাট বাঁধা। রিয়াজের চোখের মুনিটা একেবারে লাল। এ তো রিয়াজের চোখ না, এ তো অন্য কিছু, অন্য কেউ। তাহলে কি সুরকুল পালঙ্কের কোনো অজানা গল্প?
কিরে, এতক্ষণ লাগলো দরজা খুলতে?
রান্নাঘরে ছিলাম, সরি।
বাহ, বেশ ফর্মাল হয়ে গেছিস দেখা যায়, সরি টরিও বলিস আজকাল।
কি যে বলিস, উফ।
নে ব্যাগ ধর, জুতা খুলি
দাও।
আচ্ছা ভালো কথা, আমার খাট এসেছে।
হ্যাঁ ভাইয়া, রিয়াজ আর মনি তোমার ঘরে সেটা ফিটও করে রেখেছে।
তাই নাকি, চোজ দাঁড়া দেখে আসি।
আচ্ছা ভাইয়া শোন।
কি বল?
আচ্ছা মানে খাটটা কোত্থেকে নিলি?
ওই যে একটা ওয়েবসাইট আছে না, kinun.com, ওখানে দোকানদাররা পোস্ট করেছিল একটা, আর তখনই চোখে পড়ে। কেন রে?
না মানে জিনিসটা অনেক সুন্দর কিন্তু বেশ পুরনো।
আরে অ্যান্টিক অ্যান্টিক বনেদি, তাই না?
দেখলেই লোভ হয়ে যায়।
এমন জিনিস দেখলে লোভ হবেই।
শিমুল চমকে তাকায় রিয়াজের কণ্ঠ শুনে। এমনিতে সে ভীষণ ভয় পেয়েছে কিছুক্ষণ আগে, রিয়াজ কেমন যেন বদলে উঠেছিল। কিন্তু একটু অবাক হল, রিয়াজকে দেখতে বেশ ফ্রেশ দেখাচ্ছে এখন। কি যে হয় ছেলেটার মাঝে মাঝে, বিয়ের পর ওকে আচ্ছা মতো শায়েস্তা করতে হবে, ভাবল শিমুল। ওদিকে ওদের মনের খবর কিছুই জানে না পলাশ। সে দুজনের দিকে তাকিয়ে স্মিত হাসি হেসে চলে যায় নিজের ঘরে। বাহ কি চমৎকার পালঙ্ক, রাজকন্যার জন্য রাজকীয় খাট। বেশ হয়েছে জিনিসটা। খাটের উপর গিয়ে বসে রিয়াজ। বাপরে, ভাবে সে কত বড় খাট, এখানে তো তার তিনজন থাকতে পারবে। মানে যখন তিনজন হবে তখন। নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে নিজেই হেসে ওঠে। এখনো দুজন হতে আরো পক্ষকাল বাকি, আর এখনই তিনজনের ভাবনা। রিয়াজ যখন শান্তিতে চোখ বন্ধ করে পালঙ্কে শুয়ে আছে, তখনই পালঙ্কের পাগুলো নেচে উঠে। মাথার কাছে কাঠে আঁকা দানবটাও যেন জেগে উঠল। রিয়াজ তখনও আনমনা, কিছুই জানে না। একটু পর রিয়াজ যখন চোখ খুলল, তখন তার চোখের মণিটাও রক্ত লাল, একেবারে রক্ত লাল, নাকি রক্তের চেয়েও গাঢ়।
এই যে মশাই, দেখতে দেখতে কিন্তু দিন ঘনিয়ে এলো।
একটু টেনশন আছে মনে হচ্ছে?
হ্যাঁ তাই, একটু না আসলে অনেক।
তাই আর মাত্র মাত্র চার দিন, only 96 hours.
শোনো, আমার এমনি যথেষ্ট ভয় করছে, আমাকে এত ভয় দেখানোর আর কিছু নাই, ঠিক আছে?
ও ভয় করছে? আমি তো ভাবলাম তুমি অনেক এক্সাইটেড হয়ে অপেক্ষা করছো।
তা তো করছি। এই শোনো না, তুমি কি আমার হলুদে আসবে?
আমি তোমার হলুদে? তোমার বাপ আমার ট্যাং ভেঙে দিবে, তখন তোমাকে ভাঙা চুরা বর নিয়ে সংসার শুরু করতে হবে, পারবে তো?
শোনো, কথায় কথায় না আমার বাপ তুলে কথা বলবো না, এখন থেকে শুরু করছো না?
আরে তোমার বাবা মানে আমারও বাবা, তাই না? আমি আমার বাবা নিয়ে কথা বলতেই পারি।
ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না বাবা অত করা না, আর তোমার গাড়ি প্লাস বাসা সাজানো সবকিছু নিয়ে আপাতত উনি ভালোই ঠান্ডা আছে। নো ওয়ারিজ।
ভালো, আমার গাড়ি নিয়ে ঠান্ডা, আমার বাসা সাজানো নিয়ে ঠান্ডা, আর আমি কেন, আমি কেন তাকে গরম করে দিচ্ছি এটাই তো বুঝতে পারছি না।
আচ্ছা শোনো না, এগুলো বাদ দাও, এগুলো ঠিক হয়ে যাবে, বোঝো না। আসলে বাবারা একটু এরকমই হয়, স্পেশালি মেয়েদের বাবারা, বুঝছো?
বুঝতে পারছি, বাট আই এম আ লিটল ওয়ারিড ডার্লিং। জামাই শ্বশুর হয় বন্ধু হয়ে যায়, না হয় সারা জীবন সাবধানে রইলে হয়ে থাকে, আমাদের কোনটা হবে একটু বলো না।
তোমরা বন্ধুই হবে, বললাম তো।
যাও, তোমার কথায় ভরসা করে নিলাম শেষ আরেকবার।
আচ্ছা তুমি তো বলো নাই আমাকে ভালো কথা, তোমার খাটের কি অবস্থা, তোমার সাধের পালঙ্ক?
আমার সাধের পালঙ্ক? আমাদের বলতে ভালো লাগছে না তোমার? এটা তো আমাদের জন্যই, তাই না? একটা জমিদারি জমিদারি ভাব আছে খাটটাতে, ঠিক আছে? তোমাকে একটা রানীর মতো লাগবে, আমি একটা রাজার মতন থাকবো। উফ, এক্সাইটিং আওয়ার্স। আমি তো পাজি না, আমি খুব ভালো টাইপের রাজা।
সে দেখা যাবে। বাই দ্য ওয়ে, বাসা সবাই আসছে?
হ্যাঁ, বাসা গম গম করছে, আত্মীয়দের বাসায় ভাগাভাগি করে থাকছে, কিন্তু রাত ১২টা পর্যন্ত এখানেই থাকে। সব রকম মজা হয়, আনন্দ হয়, গান, কে কি জামা পরবে, কে কি করবে, কে তোমাকে কিভাবে দেখবে, কে তোমাকে গেটে আটকে কত টাকা চাবে, সব এখনই তৈরি হয়ে যাচ্ছে।
আমার কাছে কেন টাকা চাবে? টাকা তো দিবা তুমি।
আচ্ছা আমি তোমার কাছে আগে দিয়ে রাখবো, তুমি ওটাই ওদের দিয়ে দিও, না হলে ওরা তোমাকে ঢুকতে দিবে না, বললাম আমি।
আচ্ছা ঠিক আছে। আমাদের বাসাতে আসলে একই অবস্থা, তোমাকেও কিন্তু ভালোই খসাবে তোমার সারা সাথীরা।
কোনো চিন্তা নেই, তখন তুমি শুধু একবার বলো, প্লিজ জমানোর চেষ্টা করো।
আচ্ছা চলো এখন রাখি।
এখন এত তাড়াতাড়ি কেন?
ঘুমাতে হবে না, নাহলে চোখে ডার্ক সার্কেল পড়ে যাবে।
তোমার চোখে ডার্ক সার্কেল অনেক ভালো লাগে, বিশ্বাস করো।
তুমি না, যাই হোক রাখি প্লিজ।
আচ্ছা শোনো, কিছুদিনের মাঝেই কেমন যেন লাগছে, সত্যি হবে তো?
দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো। এতদিন ধরে এত হই হুল্লোড় করে দিন কেটেছে যে কোনো দিকে তাকানোর সুযোগ পায়নি পলাশ। ওর ঘরে এতদিন ঘুমিয়েছে মা, বোন এবং আরেক মামাতো বোন। ওদিকে শিমুল বেশ ভয়ে ভয়ে আছে কয়টা দিন। সেদিন রিয়াজের ওরকম আচরণ তাকে বেশ ভয় পাইয়ে দিয়েছে। রিয়াজ এরকম ভয়ঙ্কর হতে পারে ভাবেইনি শিমুল কখন। সে তো বেশ শান্ত শিষ্টই ছিল এতদিন, কি জানি হয়তো একই বলে শহরে বাতাস। যাক গে সেসব, আপাতত শিমুল ভাইয়ের বিয়ে নিয়ে ভাবতে চায়। ভাইটা বড় আদরের, সবার চোখের মণি, সবাই জান দিয়ে খাচ্ছে তার বিয়েতে। আজকে খাট সাজানোর দায়িত্ব ছিল শিমুল আর রিয়াজের, কিন্তু শিমুল সেটা কেয়ার উপর চাপিয়ে দিয়েছে। কোনোভাবেই রিয়াজের সাথে আর সে একা সময় কাটাতে চায় না, অন্তত আজকের দিনটা তো নয়। বরপক্ষ সব সেজে গুজে চলে গেল বিয়ে বাড়ি। সে এক বিশাল হইচই, একদিকে বাড়ির বড় মেয়ে আর একদিকে বাড়ির বড় ছেলের বিয়ে, তাই সবাই বেশ খুশি। বিয়ের অনুষ্ঠানের শেষের দিকে কেয়া আর রিয়াজ চলে এলো বাসায় খাট গোছানোর কাজ শেষ করতে। তখনও কেউ এসে পৌঁছয়নি, শুধু মনির এসেছে, ও নিচে গেছে, বর বউয়ের গাড়ি এলেই উপরে ফোন করবে বলে। আর উপরে কেয়া এবং রিয়াজ, দুজনেই খাটের উপর বসা। রিয়াজ খাট সাজাতে সাজাতে এতটা জোরে হাঁচি দিল যে চোখটা বন্ধ হয়ে গেল তার। আর যখন চোখ খুলল তখন আমরা দেখব যে যখন চোখ খুলল, রিয়াজ যখন চোখ খুলল তখন কি হলো, কিন্তু সেটা জানবো আমরা আরেকটু পরে, অর্থাৎ কুয়াশার শেষ পর্বে, এই কাহিনীর শেষ পর্বে। কিন্তু তার আগে রয়েছে একটা ছোট্ট বিরতি, সেই ছোট্ট বিরতি আমরা নিয়ে নেব, তারপরে আবারও ফিরে আসছি। কিন্তু আমি আর ফিরবো না, গল্পের কাহিনীটা চলে যাব শুরুতে, তারপরে আমি ফিরে আসবো কাহিনী শেষ হলে। সঙ্গেই থাকবেন, লিখে পাঠাবার ঠিকানা 2221।
আরে ভাইয়া চলে এসেছো?
হ্যাঁ চলে এলাম, এই নে অফিসিয়ালি তোর ভাবি।
দাঁড়াও দাঁড়াও, আগে বধূবরণ কর্মসূচিটা শেষ হোক।
তা তো করবি, কিন্তু কেয়া কোথায়?
কেয়া খুব মাথা ব্যথা করছে, তাই পাশের বাসায় গেছে ঘুমাতে।
পাশের বাসা কেন?
পাশের বাসার দুটো রুম মা বলে আমাদের জন্য ভাড়া নিয়েছে, ওটা তো খালিই ছিল, এত আত্মীয় কোথায় ঘুমাবে?
আহা, এই কথা কি গেটে না দাঁড়িয়ে বললে হয় না? শিমুল তুমিও না, যাও যাও বধূবরণের কাণ্ডটা শেষ করো। চাচি আপনিও ভেতরে আসেন, মুরব্বীরাও সব ভেতরে আসেন, আজ কেবল ভাবি পালা।
পুরো নাটকে বধূবরণ শেষে বাসর ঘরে এসে হাজির হলো পলাশ এবং সুমি। খাটটা এত সুন্দর করে সাজানো যে দেখে খুশিতে হাসির ঝিলিক খেলে উঠল সুমির চেহারায়। পলাশও খুশি বউয়ের হাসি মুখ দেখে। পলাশ ভাবছে এভাবেই সারা জীবন সুমিকে খুশি করে যাবে পলাশ। দুজনে পোশাক বদল করে এবারে খাটে এসে শুয়ে পড়ল। সুমির হাতটা টেনে পলাশ বুকের উপর দেয়, তারপর স্বস্তিতে চোখ বন্ধ করে, আর যখন খোলে তখন পলাশের চোখটা টকটকে লাল। মনে হলো পলাশকে কেউ সম্মোহন করেছে। সে রোবটের মতো ঘোরে সুমির দিকে, সুমির চোখ বন্ধ। সুমির মাঝে তখনও ভালো লাগার আমেজ, সুমি টেরও পেল না। একটা ভয়াল হাত এগিয়ে আসছে সুমির দিকে, আর সে হাতটা পলাশে। পালঙ্কের পায়াগুলো নাচছে, দানবটা জেগে উঠেছে। পলাশের সব রক্ত যেন চোখের উপর চলে এসেছে। পলাশের কণ্ঠ থেকে অদ্ভুত স্বর বের হয়।
তুই আমাকে বিষ খাওয়াবি, তুই আমাকে মারবি, এই ঘাটে তুই আমাকে মেরে আমার রাজ্য দখল করবি, নে এবার তুই মর।
দরজাটা ভেঙে ফেলে রিয়াজ আর মনির, দেখে পালঙ্কের পাশে মাটিতে মাথায় হাত দিয়ে বসে আছে পলাশ, আর বারান্দার দরজা খোলা। শিমুল দৌড় দিয়ে বারান্দায় যায়, মুখের উপর হাত দিয়ে চিৎকার করে ওঠে, কারণ ঠিক বারান্দা বরাবর আটতলা থেকে নিচে পড়ে আছে সুমির মৃতদেহ।
কিছুতেই বুঝলাম না কি হলো, আর ভাইয়াও কিছু বলেনি, ও তো পাগলের মতো হয়ে গেছে।
ওকে হাসপাতালে পাঠানো কি ঠিক হলো?
ওর মানসিক স্থিতি আসলেই নেই, কেউ জানে না ওর বিয়ের রাতে কি হয়েছে। হাসপাতালে না পাঠালে ওকে পুলিশ হাজতে ভরবে।
এখন কি করবে? বাসার সব কিছু বিক্রি চলছে, একটা কাজ করবে।
কি?
খাটটা কি আমরা নিয়ে যাব?
না, বরং kinun.com এ একটা ছবি আপলোড করে দাও, বিক্রি করে দেই। এই যে কেয়াও চলে এসেছে, এই খাটের একটা ছবি তুলে দে তো।
বলে শিমুল চলে যায়। পিছনে রিয়াজ হেসে কেয়ার দিকে তাকায়, দুজনেরই চোখ টকটকে লাল। পালঙ্কের লোভের অভিশাপে দুজনে এখন দুজনার পরম বন্ধু। যে লোভের কারণে কোনো এক রানী এই পালঙ্কের উপর খুন করেছিল অত্যাচারী রাজাকে, শিমুল জানলও না সেদিন রাতে রিয়াজের পাশাপাশি ভর করেছে সেই দানব খেয়ার উপরে। আর ফলাফল হয়তো সুমির পর তার পালা অথবা অন্য কারণ।
এখান থেকে একটা বিজ্ঞাপন পোস্ট করা হয়েছে খাট বিক্রির জন্য, দেখা যাবে?
অবশ্যই, আসুন আসুন, ভেতরে আসুন।
বন্ধুরা, শেষ হয়ে গেল কুয়াশার মূল কাহিনী আজকে, এবং চমৎকার একটি কাহিনী শুনলাম আমরা। আজকে কাহিনীর নাম ছিল অভিশপ্ত অভিশাপ বা অভিশপ্ত পালঙ্ক। আমার মনে হয় অভিশপ্ত পালঙ্কটি যথার্থ এই নামের জন্য। যদি এটা নাম দেওয়া হয়েছিল অভিশাপ, একই কথা অভিশপ্ত পালঙ্ক বলা যেতে পারে। আমাদের শুরুর গল্পটি ছিল অভিশপ্ত, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি কাহিনী। আর এর পরের গল্পটার নাম অভিশাপ, কিন্তু বলা যেতে পারে অভিশপ্ত পালঙ্ক, কারণ পালঙ্ক নিয়ে কাহিনী আছে। এবং এই কাহিনীটি লিখেছেন সৈয়দা রুম্পা ফারজানা জামান, আর নাট্যরূপও তিনি দিয়েছেন এবং অভিনয়াংশ পরিচালনা করেছেন শাগুফতা আবিদ শাড়ি, আর সাউন্ডে ছিলেন খালিদ। অভিনয় করেছেন যারা সেই কলাকুশলীদের নাম জানিয়ে দিচ্ছি, যারা অভিনয় করেছেন অভিনেতা অভিনেত্রীদের নাম জানিয়ে দিচ্ছি: শাড়ি, রেহান, রনি, নীলাঞ্জনা, সিফাত, সুমন, মুনির এবং মিরু। এবং পুরো কুয়াশা টিমকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক বন্ধুরাও লিখে পাঠিয়েছেন কুয়াশা টিমকে থ্যাংকস, এবিসি রেডিওকে থ্যাংকস কুয়াশার এই আয়োজনের জন্য। আর SMS যারা পাঠিয়েছেন তাদের SMS গুলো পড়ব। শুরুর থেকে যারা পাঠিয়েছেন সেরকম ভাবে আমি পড়ি না, যারা এই মুহূর্তে পাঠিয়েছেন এই মুহূর্তে SMS থেকে পড়া শুরু করব। এই মুহূর্তে যে SMS টা আছে আমার চোখের সামনে সেটা হচ্ছে নিবিড় লিখেছে, আপু তোমার ভয়েসে মাথা নষ্ট, তাহলে তা শোনা যাবে না নিবিড়। সেলিম মাহমুদ জানা লিখেছেন বান্দরবান থেকে, আপু কেমন আছেন? আজকের কুয়াশা এত ভয়ঙ্কর যে ভয়ে কাঁপতে কাঁপতে আমার অবস্থা খারাপ আর কি আর করা যাবে। ইহাম লিখেছে, আপু অনেকদিন পর কুয়াশা শুনলাম, ভালো লেগেছে। আমার ফ্রেন্ড শুভ আর জাওয়াদ তোমার অনেক বড় ফ্যান, ওদের তুমি হাই বলে দিবে প্লিজ। জোয়াদ শুভ, হ্যালো, কেমন আছো তোমরা? অনেক অনেক শুভেচ্ছা রইল তোমাদের জন্য। তুহিন চাকমা লিখেছেন ফ্রিপোর্ট চিটগং থেকে, শামিন আপু গল্পটা শোনার পর খাটে শুয়ে থাকতেও ভয় লাগছে, আজকে মাটিতে বিছানা করে ঘুমাও। রিজবি লিখেছে চিটগং থেকে, হাই আপু কেমন আছো? আজ অনেকদিন পর কুয়াশা শুনলাম, খুব ভালো লাগলো। তুমি ভালো আছো তো? এতদিন তোমাকে খুব মিস করেছি আপু, আই লাভ ইউ। কিন্তু কেন মিস করেছো, কেন শুনতে পারি সেটা লিখলে ভালো হতো, আমারও জানতে ইচ্ছে করছে যে তুমি এতদিন কোথায় ছিলে। আরিফ লিখেছে কারওয়ান বাজার থেকে, দারুণ লাগলো, থ্যাংকস কুয়াশা টিম। জেহান লিখেছে, আপু কক্সেস বাজার থেকে লিখছি, আপনার রেগুলার লিসনার, কুয়াশা অনেক লাইক করি আপু, আপনাকে অনেক ভালো লাগে, অনেক ধন্যবাদ জেহান। এখন থেকে আমি ফ্লোরে শুভ, নট বিকজ অফ বেড বাগস বাট বিকজ অফ বেড হোস্টস, ইথিকা লিখেছে। আচ্ছা ইথিকা, আমার মনে হয় আজকে আমারও খাটে শুতে ভয় লাগবে, কিন্তু আমরা অবশ্য খাটে যে খাটে ঘুমাই সেটা কোনো প্রাচীন আমলের কোনো খাট বা পালঙ্ক না, তো সেটা চিন্তা করলে কিন্তু ঘুমাতে পারবো, তখন আর ভয় লাগবে না। আরফা লিখেছে ব্রাজিল না আর্জেন্টিনা, ব্রাজিল। দেবেশ লিখেছে টুডেজ স্টোরি ওয়াজ ভেরি নাইস। প্রিন্স মাহমুদ ফ্রম গণভবন থেকে লিখেছেন, আপি জো স্টোরি, আজ আমার ফ্রেন্ডস সৈকত, আশিক, নাদিয়া, নেহা, আনিকা ফার্স্ট শুনলো, হাই বলো। আচ্ছা হাই আনিকা, নেহা, নাদিয়া, আশিক, সৈকত। আচ্ছা বাবু লিখেছে কুড়িল বিশ্বরোড থেকে, হাই শারমিন আপু, এই গল্পের বাবার গলাটা কার? একটু ভারী গলায় হলেও ভালো হতো, ভারী গলা হলে মানে যথেষ্ট ভারী গলা ছিল, বাবার মতোই লাগছিল এটা আমার কাছে মনে হচ্ছে, তারপরেও বলবো অনেক অনেক ভালো। ভারী গলাটা ছিল, ভারী গলাটা না, বাবা ছিল রনি। প্রান্তি লিখেছে, আপু আমি ক্লাস 7 এ পড়ি, প্রতি সপ্তাহে তোমার কুয়াশার জন্য ওয়েট করি। নিপা লিখেছেন একসঙ্গে লিখেছে গল্পটির নাম, আমি নির্মাণ পড়ছি, গল্পটির নাম হলো পালঙ্ক।
শিয়াম ফ্রম হাজারিবাগ থেকে লিখেছে শামিন আপু আজকের গল্পটা একটা খাটকে নিয়ে, তা তো বটেই। আর ডিজে নজরুল লিখেছে ব্রাহ্মণবাড়িয়া থেকে, শামিন আপু আজকের কুয়াশা অনেক ভালো লাগলো। রাহিক চিটাগং থেকে লিখেছেন পলাশের চরিত্রে কে অভিনয় করেছে অনেক অনেক ভালো হয়েছে, পলাশের চরিত্রে অভিনয় করেছে রেহান। প্রিয়া লিখেছে ঢাকা থেকে মেইন স্টোরিটা বেশ রহস্যময় হয়ে উঠেছে, উঠছে, ওকে এটা আগে এসছে। মিঠু লিখেছে ড্যামরা থেকে, দিস ওয়াজ অসম। রাজ্জি লিখেছে গাজীপুর থেকে, আমি একা কুয়াশা শুনছি, কাহিনীটা অনেক ভালো ছিল। আচ্ছা, কাহিনীটা খুব সুন্দর ছিল, অ্যান্ড থ্যাংকস টু দ্য টিম অফ কুয়াশা, লিখেছে অনু মিটফোর্ড থেকে। আরো একজন প্রশ্ন করেছেন পলাশের চরিত্রে অভিনয় করেছে রেহান। ভূত লিখেছে চিটাগং থেকে, শ্যামিন আপু আপনার ভয়েসটা খুব সুন্দর, খুব ভয় করছে। আমার ভয়েস শুনে ভয় করছে না, কাহিনী শুনে ভয় করছে। প্রথমে লিখেছেন যে আপনার ভয়েস শুনে খুব, আপনার ভয়েসটা খুব সুন্দর, তারপর লিখেছে খুব ভয় করছে, তো আমার মনে হচ্ছে সুন্দর ভয়েস শুনে ভয় করছে। স্বপ্না ড্যামরা থেকে, শ্যামিন আপু তোমার শো গুলো কবে হয়? আচ্ছা, আমার শো গুলো হয় সপ্তাহে 3 দিন, শনিবার দিন রাত 11টা থেকে 2টা পর্যন্ত প্রেম রোগ, সোমবার দিন রাত 11টা থেকে 2টা পর্যন্ত কুয়াশা, আর শুক্রবার দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত লোকগানের একটা আয়োজন থাকে যার নাম হাওয়া বদল, সেখানে আমি এবং ডক্টর মাহবুব পিয়াল থাকি। তো রোজার মধ্যে সেই অনুষ্ঠানটা হচ্ছে না, আবার রোজা শেষ হয়ে গেলে তারপর থেকেই, ঈদের পর থেকেই আবার নিয়মিত হাওয়া বদল শুনতে পাবেন। সুমন লিখেছেন গল্পটার নাম পালঙ্ক, আর এটার মাঝে আছে কোন অত্যাচারী রাজার অতৃপ্ত আত্মা যে যা এর উপর কোন পুরুষ বসলে তার উপর ভর করে। হ্যাঁ, একদম সঠিক, এটা কি কুয়াশা টিমের কেউ নাকি? এই গল্পটা তো জানবার কথা না। আপু খুব ভয় লাগছে, অ্যান্ড হ্যাঁ, ফার্স্ট পর্বের শ্রোতা যে সংটা ডেডিকি দিয়েছিল তা খুব সুন্দর। ফার্স্ট পর্বে আসলে গল্পের প্রথম দিকে এটা এলিটার মাহাদির গান নিঝুম রাত, খুবই হিট একটা গান, আমার খুব ভালো লেগেছে। আপনার কি ভালো লেগেছে গানটা? হ্যাঁ, গানটা আমার খুব প্রিয় একটি গান, বলেই তো দিলাম যে এলিটা এবং মাহাদির নিঝুম রাত গানটার নাম। আপু আমি ফাইজুর রহমান লিমন সন্দীপ পৌরসভা থেকে, আপু আজ কুয়াশার মূল কাহিনী মনে হয় খাটকে নিয়ে, মনে হয় খাটটা রাজার কোন অভিশপ্ত, রাজার কোন অভিশপ্ত আত্মা আছে খাটের মধ্যে। ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম মেঘনাঘাট থেকে লিখেছেন গত গল্পের মিল আছে রাজকীয় ঘটনা। খালেদ কক্সবাজার লিখেছে হাই শামিন আপু, আমি তোমাকে আজ ফার্স্ট SMS করলাম, প্লিজ আমার SMS পড়ো। মিরপুর থেকে তুষার, আপু আজকের খাটের গল্প ভালোবাসার গল্প হারিয়ে গেছে সবসময়, মিত্র তো কুয়াশা তো রহস্যের আয়োজন, ভয়ের আয়োজন, এখানে তো ভালোবাসার গল্প, এর মধ্যেও তো ভালোবাসা ছিল। পলাশ এবং সুমির ভালোবাসা আমরা শুরু থেকে, এই প্রেম দিয়ে শুরু হয়েছে আজকের কাহিনী। এনিওয়েজ, আকরাম হোসেন সবুজ ওয়ারি থেকে, আপু আমি তোমাদের নতুন বন্ধু, কুয়াশা এবং প্রেম রোগ ইজ মাই ফেভারিট প্রোগ্রাম, অ্যান্ড দিস আর দ্য বেস্ট প্রোগ্রাম, আই লাভ ABC রেডিও FM 89.2। অনেক ধন্যবাদ সবুজ, আজকের মেইন গল্পটা অনেক ভালো হয়েছে, আমার মনে হয় খাটটা অভিশপ্ত, যে খাটের উপর অশুভ আত্মা ভর করে, যে খাটের উপর একটা অশুভ আত্মা ভর করে। আচ্ছা, অনেক থ্যাংকস রুম্পা আপুকে এত নাইস গল্প লেখার জন্য, কিন্তু আপনি আপনার নামটা কেন লিখেননি? মিরপুর থেকে আবারও তুষার, আচ্ছা একই SMS। শারমিন লিখেছে চিটাগং থেকে, আপু খুবই ভয় করছে রিয়েলি। আফসানা লিখেছে আপু মনে হচ্ছে যে আমার বেডটাও সাডেনলি কাঁপা শুরু করবে। আয়েশা লিখেছে আপু কুয়াশায় মূল কাহিনীতে প্রথম গানটার কি নাম কি এবং কার গাওয়া, ও যে গানটা বাজানো হয়েছিল এলিটা এবং মাহাদির গাওয়া গান নিঝুম রাত। আর আতিক ফটিকছড়ি থেকে, এই অভিশপ্ত, এটা একটা অভিশপ্ত খাট, কোন খারাপ ক্যারেক্টারের রাজা বা জমিদার এটা ইউজ করত, তার মৃত্যুর পরেও তার আত্মা খারাপ কাজ করার জন্য খাটটাতে আছে। আচ্ছা, জাকির কুমিলা থেকে, আপু আমার SMS পড়বেন প্লিজ। হাই আপু, কেমন আছেন? আমি আপনার নতুন ফ্রেন্ড, আমি ক্লাস 8 পড়ি। ওকে, নতুন ফ্রেন্ড জাকির, স্বাগত তোমাকে ABC রেডিওতে। সাকিব গাজীপুর থেকে, আপু রোমান্টিক স্টোরি ইজ নাইস, এটার সঙ্গে রোমান্টিসিজম এর কি সম্পর্ক কুয়াশার আয়োজন সঙ্গে আমি ঠিক বুঝতে পারলাম না। বোরহান লিখেছেন ভারুকা থেকে, রেহানের ভয়েস খুব ভালো লেগেছে। আচ্ছা মেজবা লিখেছেন, মোহাম্মদ মেজবা লিখেছেন, অনেক মজা লাগছে আজকের কাহিনী। সাইমা বাসাবো থেকে, আপু নেইমার খেলতে পারবে না শুনে আমি খুব হার্ট হয়েছি। এটা সবাইটা আবার না লিখলেও চলতো, মানে আবার কষ্টের কথা মনে করিয়ে দেওয়া। ছোঁয়া লিখেছে, আপু স্টোরির প্রথম দিকে একটু মিস করেছি, আর আমি ইন্টারনেট ইউজ করি না বিকজ আমি ক্লাস সেভেনে পড়ি। আহারে, তাহলে তো এত পরে নিশ্চয় বুঝতে পেরেছো, তুমি বেশ অনেক আগে পাঠিয়েছো এটা। আচ্ছা মইনুল লিখেছে, একটা গল্পই রাজা বাদশা, দুটো গল্পই রাজা বাচ্চা সম্পর্কিত, এতে ক্ষতি কি? দুটো গল্প রাজা বাচ্চা সম্পর্কিত হতে পারে না। আশিক খাজারিবাগ থেকে লিখেছে, আমি তোমাদের রেগুলার শ্রোতা, আজ বেশ আনন্দ লাগছে, অনেক ধন্যবাদ আনন্দ লাগবার জন্য। মাহি লিখেছে, হাই আপু প্লিজ আমার দাদুকে বলো আমার সাথে রাগ না করতে, আপু স্টোরিটা অসম হয়েছে। তাসনিম লিখেছে, আপু খুব ভালো লাগছে গল্পটা, আসলে কাপলটা খুব সুইট, এটা আমার ফার্স্ট মেসেজ। ঐশী লিখেছে, ফার্স্ট কুয়াশা শুনছি, আর এটা কি লিখেছে, রিয়াজ, আচ্ছা রিয়াজ এত জোরে হাঁচি দেওয়ার পর এত জোরে অ্যাডের সাউন্ড দিল যে আমার বুক কেঁপে উঠল। আশিক লিখেছেন ইস্কাটন গার্ডেন রোড থেকে, আয় আপু আমি বিকেএসপি শুটার, এক্স শুটার, আপু আমি বিল্ডিং, আমি যে বিল্ডিং এ থাকি সেই বিল্ডিং এ জিন আছে, এখানে আমার সাথে অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটছে। আচ্ছা একটা কাজ করতে পারো আশিক, তুমি আমাদেরকে ঘটনাগুলো লিখে পাঠাতে পারো, কিন্তু সুন্দর করে গুছিয়ে তুমি লিখে পাঠাতে পারো গল্পের মতো করে, বা তুমি তোমার সঙ্গে যে ঘটনাগুলো ঘটে গেছে সেটা তুমি শেয়ার করতে পারো, লিখতে পারো, যদি ভালো হয় তাহলে আমরা কুয়াশায় পড়ে শোনাবো তোমার কাহিনী। কাজী লিখেছে, হোয়াট আ লাভ স্টোরি এন্ড হরর স্টোরি। আচ্ছা জুয়েনা লিখেছে কেরানীগঞ্জ থেকে, ও মাই গড রেহান ভাই জাস্ট ভাবতেই পারছি না খুব ভালো লাগছে গল্পটা শুনে। আচ্ছা হাফিজ মোহাম্মদ রাকিব লিখে হুসেন বাড়ি থেকে, আপু আমার মনে হয় ওই খাটের পিছনে কারো পুরনো ভয়ঙ্কর কোন রহস্য আছে। পপি মালিবাগ থেকে, আপু আমি কোনদিন অ্যান্টিক আসবাব কিনব না, ভীষণ ভয় পাচ্ছি। রাহিক লিখেছে চিটাগং থেকে, পলাশ এন্ড সুমির চরিত্রে কে অভিনয় করেছেন, খুব ভালো হয়েছে। পলাশের চরিত্রে অভিনয় করেছেন রেহান এবং সুমির চরিত্রে অভিনয় করেছেন শাগুফতা বেচারি, যিনি এই কাহিনীর নাট্যাংশ পরিচালনা করেছেন, আমাদের কুয়াশা টিমের একজন নিয়মিত সদস্য। আচ্ছা আয়শা গাজীপুর থেকে, আপু এক্সাম শেষ হলো, অনেক দিন পরে শুনছি, প্লিজ আর ভয়েসটা, পলাশের ভয়েসটা কার আছে আমি পড়ছি প্লিজ, তুমি লিখেছো PALS, হঠাৎ করে বুঝতে পারিনি, প্লিজ SMS-টা পড়ো, পলাশের ভয়েসটা বলে দিয়েছি রেহানের। প্রিয়া ঢাকা থেকে, মেইন স্টোরিটা বেশ রহস্যময় হয়ে উঠেছে। জয়নাল ফ্রম ঢাকা, আপু পলাশের জায়গায় কথা, আচ্ছা একই কথা, বেশ পলাশ বেশ আলোড়ন তুলেছে সবার মধ্যে বোঝা যাচ্ছে। রমজান লিখেছে টঙ্গী থেকে, শামির আপু আজ গল্পটির নাম নিশ্চয়ই বাকিটা আসেনি। মৌসুমী শাখারি বাজার থেকে, হ্যালো শামিন আপু, আমার মনে হচ্ছে খাটটার মধ্যে কোন অতৃপ্ত আত্মার বাস, তাই তো এক মালিকের খাট, তাই তো এর মালিকের খাট খুব তাড়াতাড়ি আর কম দামে বিক্রি হয়ে যায়। রাইম মিরপুর থেকে, মেবি রয়্যালটি ইজ কমন ইন দ্য বোথ স্টোরি, বুঝলাম না। রাহুল হাতিয়া থেকে লিখেছে, আপু আজ না অনেক মজা লাগছে, বন্ধুরা একসাথে শুনছি, বাহ। রাজু উত্তরা থেকে, আমি মিস করছি এত, একটু বলবেন প্লিজ, এটা অনেক আগে হয়ে গেছে, অনেক আগে পাঠিয়েছেন আর গল্প তো এখন শেষ হয়ে গেছে, এখন আর তো আর বলার কোন সময়ও নেই, SMS পড়তে হবে। মনিরুল যাত্রাবাড়ি থেকে, আপু কিছু একটা ঘটতে যাচ্ছে, এখন তো ঘটেই গেছে। অনামিকা উত্তরা থেকে, আমি পুরো একা শুনছি, আমার খুব ভয় লাগছে। সাবার থেকে MM লিখেছে, আপু আমি একসময় মনে করতাম তাকে সব ফ্যামিলি প্রবলেমের কারণে আমি পরিবারের সবাইকে হারিয়ে ফেলেছি, এখন আমার কেউ নেই আর বাকিটা আসেনি ভাই। আমি আর এটা তোমার ব্যক্তিগত সমস্যার কথা কুয়াশার আয়োজনে না লেখাটাই ভালো, এখানে আমি কোনো সমস্যার সমাধান দিতে পারবো না। রোজা লিখেছেন পোস্টগোলা থেকে, টুডে ইজ মাই বার্থডে, নীলকে নীলকে প্লিজ উইশ করে দাও। তোমার বার্থডে নীলকে কেন উইশ করে দেব আমি, হ্যাপি বার্থডে। মিরাজ লিখেছে, ভাই হয়তো খাট নিয়ে কোনো ঘটনা হবে, তাই হয়েছে। হাফিজ মোহাম্মদ রকিব হোসেন ওয়ারি, আমি এবং আমার ছোট ভাই মিলে কুয়াশা শুনছি, দারুণ লাগছে। আজকের প্রমোটি শুনে মনে হয়েছে আজকের কুয়াশাটা দারুণ হবে, অনেক ধন্যবাদ। বাড্ডা থেকে পারভেজ শারমিন আপু, ব্রাজিলের জন্য দোয়া করো যেন জিতে, জার্মানি যেন হারে, আর নেইমারের জন্য দোয়া করো, আই লাভ কুয়াশা। থ্যাংক ইউ, অবশ্যই দোয়া করবো ব্রাজিল যেন জিতে, এবং আমি আশা করব নিশ্চয়ই যারা ব্রাজিলের ভক্ত আছেন এবং ভালো খেলে নিশ্চয়ই ব্রাজিল জিতবে। সজীব লিখেছেন চিটং থেকে, আমার সকাল দুপুর বিকেলগুলো তোমায় তুলে দিলাম, আচ্ছা আমি নিলাম, এই এসএমএসটা থাকুক বরং এখন। সীমা লিখেছে, ভালোবাসা ভালোবাসা আচ্ছা বলাই আমার এখনো ভালোবাসা আছে বলে, ও মাই গড, সে ভালোবাসা লিখেছ ACHEE, আচ্ছা নিশ্চয়ই কুয়াশা আছে বলেই আমরা এখনো জেগে আছি, চমৎকার। তবে বাংলাটা এরকম ইংরেজি অক্ষরে বাংলা লেখা, তো আমি জানি তোমাদেরও লিখতে কষ্ট হবে, আপনাদেরও লিখতে কষ্ট হয়, আমার পড়তে কিন্তু আরো বেশি কষ্ট হয়, অনেক সময় আমি সঠিক করে গুছিয়ে পড়তে পারি, তাই যতটা সহজ করে লেখা যায় আমার জন্য তাহলে খুব ভালো হয়। সায়ন্ত আপু, এত রোমান্টিক স্টোরি আর কখনো শুনিনি, অনেক ভালো লাগছে এইসব রোমান্টিকতা স্টোরি শুনে। ওরে বাবা, কি বাংলা রোমান্টিকতা, ফ্রম ফরিদাবাদ ঢাকা থেকে, না রোমান্টিক তো গল্প শুরুটা ছিল, পরের দিকে তো রোমান্টিক ছিল না। বাবু লিখেছেন, কুড়িল বাসাবো বিশ্বরোড, আই এম সরি বিশ্বরোড ঢাকা থেকে, হায় শামিন আপু আজকের গল্পের ধারাটা বেশ কৌতূহল জাগাচ্ছে, বলা যায় কি ঘটতে যাচ্ছে, কিছু বলা বোঝা যাচ্ছে না, ভালোই লাগছে। ফামিদা বাড়ি ঢাকা থেকে, ফার্নিচার নিয়ে অনেক কথা হচ্ছে, অভিশাপটা এই খাটটাকে নিয়ে, অভিশাপ লুকিয়ে আছে অনেক আগে ঘটে যাওয়া কোন ঘটনার সাথে। আর এটাকে রিয়াদ লিখেছে সুরেশ্বর শরীয়তপুর থেকে, আজকের গল্পটি অনেক ভালো লাগছে। আর পলাশ সুমির কেনা খাটের মধ্যে রহস্য রয়েছে মনে হয়, একদম সঠিক। মুক্তা লিখেছে আজিমপুর থেকে, আপু আমার বয়ফ্রেন্ড এখন এয়ারপোর্টে আছেন, ও শো শুনছেন, আপু তাকে একটু বলো ও যেন ভয় না পায় কুয়াশা শুনে। এয়ারপোর্টে এত লোকজনের মধ্যে থাকলে কুয়াশা শুনে ভয় পাবার কোন কারণই নেই। তানভীর লিখেছে নিউজকালন থেকে, মূল গল্পের শুরুতে ওই অতি দীর্ঘ সময় ধরে সোশ্যাল নাটক টাইপ, অর্থাৎ নন কুয়াশা টাইপ হয়েছে, আমি বুঝতে পারলাম না আপনার কথা তানভীর। গালিব হাসান ফ্রম শ্যামলি, শ্যামিন আপু আজকে আগের গল্পের সাথে মূল গল্পের মিলটা হল নামে, একদম সঠিক, এটাই আমি জানতে চেয়েছিলাম গালিব, আপনি একটা পুরস্কার আমি দেবার চেষ্টা করব আপনাকে। আর প্লিজ আপু আমার SMS টা পড়বেন, আই লাভ টু মাচ কুয়াশা, আচ্ছা লাভ সো মাচ হবে এনিওয়েজ। ইরফান লিখেছে, আপু কাহিনীতে হ্যাপি মোমেন্টস এর সময় ব্যাকগ্রাউন্ড মিউজিকটা টাইটেল কি, বেশি জোস মিউজিকটা, আমি এই মুহূর্তে চট করে বলতে পারবো না, একটু সময় দিতে হবে, একটু সময় দিতে গেলে আয়োজন শেষ হয়ে যাবে, অন্য সময় বা আগামীতে আমি মনে করি অবশ্যই তোমাকে জানিয়ে দেব। হাসি লিখেছে, হাউ সুইট ইউ আর সিস, সিস বলবে রেহানকে কখন পাবো বলো তো, ও হ্যাঁ তোমার ফার্স্ট স্টোরিটা জাস্ট অসম, আর তুমি এত সুইট করে পড়ো না, জাস্ট ব্রিলিয়ান্ট, থ্যাংক ইউ হাসি। আর রেহান অফিসে থাকে, কখনো সকালে থাকে, কখনো দুপুরের পর থেকে থাকে, মোস্টলি দুপুরে দুটোর পর থেকে তাকে পাওয়া যায়। আচ্ছা মোশারফ হোসেন চিটাগং থেকে লিখে পাঠিয়েছেন, আপনি কি চিটাগং এর ভাষায় লিখেছেন নাকি, আমি কিন্তু কিছুই পড়তে বুঝতেই পারছি না আপনি কি লিখেছেন, শুধু নামটা পড়তে পেরেছি। আমি কক্সবাজার থেকে রাহেলা আর আফরিন বলছি, আপু এই গল্পটা শুনে আমার অনেক ভালো লাগছে, ABC কে ও আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। হাই শারমিন আপু, আমি রাকিব, আমি ক্লাস সিক্সে পড়ি, এটা আমার ফার্স্ট SMS, আমার বন্ধু জান্নাতুল কাদেরকে হাই বলে দাও। হাই জান্নাতুল কাদের, আচ্ছা আপু, আমার আপনার কাছে কত SMS করি কিন্তু একটা SMS ও পড়েন না। আজকে SMS না পড়লে আর SMS করবো না। মুরাদ এন্ড সোহেল, আমি সবসময় SMS পড়ি, এটা একটা ভুল কথা বলা হলো, এটা সঠিক না, এই অভিযোগটা ঠিক না। কারণ কুয়াশার আয়োজন শেষ হয়ে যাওয়ার পরে প্রথম শেষ SMS যেখান থেকে আসে সেখান থেকে আমি একদম প্রথমের দিকে চলে যাই। আর প্রেমরোগেও পড়া হয়, প্রেমরোগে মোস্টলি আমরা ফোন কলস গুলি নিয়ে থাকি, যার ফলে SMS টা একটু কম পড়া হয়। তাই বলে যে একেবারে পড়া হয় না সেটা কিন্তু সঠিক নয়। মনিরুল যাত্রাবাড়ি থেকে, আপু প্রথম গল্পটা অসম ছিল। আপু এক্সাম চলছে তবু শুনছি, কি করব না শুনলে ভালো লাগে না। আলম মিরপুর সাত থেকে। বিজয় লিখেছে মাই লাভ কুয়াশা, মাই লাভ ABC। বাহ। সামিও লিখেছে আপু আমি কুয়াশার নিয়মিত শ্রোতা, কুয়াশা বেস্ট, আই লাইক কুয়াশা ভেরি মাচ, অনেকদিন পর SMS করলাম, আশা করি পড়বে। আব্রাহিম লিখেছে আপু আমার ফ্রেন্ড আরাফকে হাই বলে দাও প্লিজ প্লিজ প্লিজ। হাই আরাফ। তাকনিম বাসাবো থেকে, আমি ক্লাস ফাইভে পড়ি, পার্থিব অর্থ কি প্লিজ বলো না। মুমুনিসা ফ্যান্টাবিউলাস স্টোরি। সৈয়দা রুম্পা আপা সাউন্ডের খালেদ ভাই ইজ অসাম, একদম সঠিক, একেবারে সত্যি কথা। খালেদ ভাই খুবই চমৎকার, যে সাউন্ডের সবকিছু যে এডিট করা সব খালেদ ভাইয়ের কৃতিত্ব। এবং রুম্পা আপু তো আসলেই অসাধারণ, অসাম যে চমৎকার কাহিনীটি লিখেছেন আজকে আমাদের জন্য স্ক্রিপ্টটি। নাইম লিখেছেন, নাইম মোশারফ হোসেন সিটি, এটা কোথায় জায়গাটার নাম পড়তে পারে, কক্সবাজার থেকে, আজকের কুয়াশা ভালো, খুব একটা ভালো লাগছে না আমার, এই প্রথম একটা এরকম SMS পেলাম। আলো লিখেছে মানিকনগর থেকে, আপু এর আগের উইকে আমার SMS পড়ার জন্য ধন্যবাদ। বাবা, এর পরের তাহলে আজকেটা পড়ার জন্য আগামীবারে আমাকে ধন্যবাদ জানিও। বর্ণা লিখেছে আপি আই গেস বোথ স্টোরি হ্যাভ সেম সর্ট অফ চিটিং উইথ সামওয়ান। অনামিকা উত্তরা থেকে, আপু আমি ফার্স্ট SMS করছি, আমি ABC নতুন ফ্রেন্ড, আমাকে একটু উইশ করো। অনামিকা ওয়েলকাম টু ABC রেডিও। মাসুম নরসিংদী শিবপুর থেকে, হাই আপু, একজন সত্যিকারের প্রেমিক যেমন তার প্রেমিকাকে নিয়ে না দেখলে ছটফট করে, তেমনি কুয়াশা না শুনলে আমার মনটা কেন জানি ছটফট করে। ভালো লিখেছ এটাকে জুরিন মরিয়াম। আপু আপি আমার বান্ধবী আর আমি কুয়াশা শুনছি, আমার বান্ধবী কুয়াশা ভয় পায়, আমি পাই না। তোমার বান্ধবী ভীতু আর তুমি হচ্ছে সাহসী। আরো কে লিখেছে, রানী, আপু আজকের ফার্স্ট গল্পটা আমি রেডিও মির্চি সানডে সাসপেন্সে শুনেছি, তুমি কি শুনেছ? না, আমি সানডে সাসপেন্সের সবকটা শোনা হয়নি। আসলে আমি যেটা বলতে চাচ্ছি, আমরা তো ক্লাসিক কিছু কাহিনী শোনাই, সেটা তো সেই ক্ষেত্রে কমন পড়তেই পারে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অনেক বড় একজন লেখক ছিলেন, বিখ্যাত লেখক, তার লেখা গল্প অনেক ক্লাসিক গল্প রয়েছে, সেটা রেডিও মির্চি কেন যে কোনো রেডিওতে প্রচার হতেই পারে, রবীন্দ্রনাথের লেখা যে কোনো যে কোথাও সম্প্রচার হতেই পারে, সেটা নিয়ে কোনো দ্বিমত থাকবার কোনো কথা না, বা এটা নিয়ে কোনো সমালোচনা। তুমি যদিও সেভাবে লেখনি, শুনে থাকতেই পারো, আমি নিজেও এটা পড়েছি, তোমরা যারা শুনেছ বা শুনছেন অনেকেই হয়তো গল্পটি পড়েছেন। আমি একটু নতুন করে আজকে কুয়াশাতে এই গল্পটি প্রচার সম্প্রচার করবার একটা চেষ্টা করেছি আর কি। হাফিজ মোহাম্মদ রকিব হুসেন আবারও লিখেছেন, মানে অনেক আগে লিখেছিলেন, পুরো ঠিকানা দিয়ে দিয়েছেন, কত বাই কত, কোন মঞ্জিল কি। আচ্ছা শারমিন আপু, অভিশপ্ত সত্যি সত্যি যদি ঠিকানা দিয়ে থাকেন আপনি বাড়ি চলে যাবো কিন্তু দাওয়াত খেতে। আচ্ছা যাই হোক, শারমিন আপু অভিশপ্ত গল্পটি খুব ভালো লাগলো, আপু গল্পটি সত্য কিনা জানতে চাই। অভিশপ্ত গল্পটি শুরুতে যেটা ছিল সেটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি খুব বিখ্যাত গল্প, যারা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা পড়েছেন তারা নিশ্চয়ই গল্পটি পড়ে থাকবেন। এতে সত্যি ঘটনা কিনা তা জানি না, তবে কিছুটা তিনি যেরকম যেরকম বর্ণনা দিয়েছেন, বরিশাল থেকে যাচ্ছিলেন সুন্দরবনের যেসব জায়গা, তাতে বোঝা যায় জায়গাটা হয়তো সঠিক বা জায়গাটা হয়তো তেমন ছিল, চরিত্রগুলো হয়তো কাল্পনিক বা ঘটনা হয়তো তিনি শুনেছেন সেভাবে লিখেছেন। এর থেকে বেশি তো কিছু বলতে পারবো না, এটা একটা গল্প, এটুকুই বলতে পারি। সম্রাট দিদার বগুড়া থেকে লিখেছে, সেতু ভাইকে অনেক মিস করলাম, সেতু ভাই হলে বললে আরো ভালো হতো। একদম আমি একমত, আজকে আমার খুব কষ্ট হয়েছে কারণ গল্প সাধারণত আমি পড়ি না, সেতু এই কাজটি করে থাকে। আগামীতে সেতুর কণ্ঠে আমরা আবারও গল্প শুনতে পারব। সেতু আজকে অনুপস্থিত ছিল কারণ তার পরীক্ষা চলছে, মাস্টার্স পরীক্ষা, সেই কারণে সে আজকে আসতে পারেনি, আগামীতে অবশ্যই সেতু থাকবে। আর মাস এটাকে নুরমি লিখেছে, শাহজাহানপুর থেকে, প্রথম গল্পটা অসম হলো, পরেরটা কি আরো অসম হবে? হ্যাঁ, পরেরটা আরো অসম্ভব হয়েছে। শ্যামিন আপু, ভীষণ ভয় লাগছে, তুমি কেমন আছো? আমি তোমার নতুন ফ্রেন্ড নিলয় কিং। আমি ভালো আছি নিলয় কিং, এবং আরো যারা আমার সঙ্গে ছিলেন এতক্ষণ ধরে কুয়াশায়, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে রাতের মতন বিদায় নিচ্ছি। যে খাটটাতে শুয়ে আছেন বা যে খাটটাতে আজকে রাতে ঘুমোতে যাবেন, ভালো করে চেক করে দেবেন ঘুমোতে যাওয়ার আগে। ভয় পাবেন, ভয় পাবেন না কেউ, খুব ভালো থাকবেন, শুভরাত্রি।
This track was downloaded from FusionBD.com.